This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে, অর্থাৎ জীবনের গল্পে। এবং জীবনের গল্পে আজকে কোন বন্ধুটি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তা জানার আগে চলুন হ্যালো 8920-র নিয়মিত সেগমেন্ট যেটা রয়েছে, হ্যালো 8920 শুনে জীবনে কতটা পজিটিভ পরিবর্তন এসছে আমাদের শ্রোতাদের, সেই সব নিয়ে আমরা ছোট্ট একটি প্যাকেজ আপনাদেরকে শোনাই। প্রথমে আমরা কলটি শুনব, যে বন্ধুটি সপ্তাহে কল করে জানিয়েছেন যে হ্যালো 8920 শুনে তিনি কোন ভালো কাজটি করেছেন তার কথা শুনব। চলুন শুনি, এবং একই সাথে সেই বন্ধুটির সাথে শাকিল কথা বলেছে সেটিও আমরা শুনব, তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরছি।
রফিকুল ইসলাম বলছেন? হ্যাঁ রফিক, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। কেমন আছেন আপনি?
হ্যাঁ ভাইয়া ভালো আছি।
হ্যাঁ রফিক, আমরা আপনার ফোন কল শুনছিলাম, আপনি বলেছেন যে আপনি আমাদের হ্যালো 8920 শুনে আপনার জীবনে কিছুটা সফল হয়েছেন, আপনি আমাদের 107তম পর্বের লাবণ্যর গল্পের কথা উল্লেখ করেছেন। তো আমি একটু জানতে চাই রফিক, আসলে কি সমস্যা ছিল আপনার লাইফে?
আসলে ভাইয়া আমার সমস্যা ছিল, আমি একটি মেয়েকে পছন্দ করতাম, তো ভাইয়া মেয়েটি আমাকে পছন্দ করেনি, যার কারণে আমি রাস্তায় ওখানে সেখানে তার সাথে ইফতিজিং করতাম আর কি, যেটা বলে। তো ভাইয়া এক পর্যায়ে থেকে আমাদের পরিবারে কমপ্লেন আসে, আসার পরে আমার বাবা মা ওকে বুঝাইলো, কিন্তু বুঝাইলে কি লাভ হইব, আমি যাই বুঝি না, তার কারণে আমি বাবা মার সাথে খুবই খারাপ অন্যায় আচরণ করছে। এক পর্যায়ে দেখা গেছে আমি নেশাযুক্ত হয়ে গেছি। তো হঠাৎ একদিন আপনাদের হ্যালো 8920 এপিসোড 107 পর্ব লাবণ্যাপুর গল্পটি শুনি, শুনে লাবণ্যাপু অনেক কষ্ট করে মানুষ হয়েছে, শেষ পর্যন্ত তার সতীর্থ ব্যক্তি করে হলেও তিনি পরিবারকে অন্য জুগিয়েছে। তখন আমি চিন্তা করলাম লাবণ্যাপু যদি মেয়ে মানুষ হয়ে সতীত্ব বিক্রি করে হলো পরিবারের জন্য অন্য যুগিয়েছে, পরিবারকে ছেড়ে যায়নি, তাহলে আমি কেন আমার বাবা মার সন্তান হয়ে তাদের অন্যকে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবো না।
এক্স্যাক্টলি, তার মানে আপনি এখন আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করছেন আমাদের লাবণ্যর গল্প শুনবার পরে, আপনি কি আর ওই মেয়েটাকে এখন আর ডিস্টার্ব করেন? আপনি ডিস্টার্ব করেন না, এবং আপনার বাবা মার সাথে তো আপনি এখন আর নির্যাতন অত্যাচার এগুলো আপনি করেন না তাদের উপরে।
আমি এখন বাবা মার কথা শুনি।
আচ্ছা, আমরা অনেক খুশি হলাম রফিকুল যে আপনি আসলে আমাদের এই হ্যালো 8920-তে লাবণ্যর গল্প শুনবার পরে আপনি আপনার জীবনে পরিবর্তন এনেছেন, এবং আপনি যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেন এখন তাদের সাথে ভালো আচরণ করছেন এবং সেই মেয়েটাকে ইফতিজও করছেন না, তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ এবিসি রেডিও।
অনেক অনেক ধন্যবাদ শাকিল, এবং একই সাথে ওই বন্ধুটিকে যার কথা শুনে আমাদের অনেক বেশি ভালো লাগলো, যে আমাদের অনুষ্ঠানটি করা সত্যিকার অর্থেই মাঝে মাঝে মনে হয় অনেক বেশি সার্থক এই সব বন্ধুদের ফোন কল পেলে। প্রিয় শ্রোতা, আপনাকেও বলছি আপনি জানাতে পারেন যে হ্যালো 8920 শুনে আপনার জীবনে কি পরিবর্তন এসছে, কিংবা আপনার কোন বন্ধুকে আপনি কোনো ভালো কাজে উৎসাহিত করেছেন কিনা, কোন গল্পটি শোনার পরে আপনার জীবনের মোটিভ আপনি চেঞ্জ করেছেন পজিটিভ সেন্সে, আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন। নিঃসন্দেহে সামনে সপ্তাহে আপনার কথাগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আর একই সাথে বলতে চাই আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে ডর, প্রতি বৃহস্পতিবার রাত 11:20 এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। ডর হচ্ছে একটি ভৌতিক অনুষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা অনুষ্ঠানটি করছি এবং প্রচার করা হয় রাত 11:20, এবং আশা করছি অনুষ্ঠানটি আপনারা নিয়মিত শুনছেন এবং আপনারা আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানাচ্ছেন। প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আসতে পারেন, একই সাথে অন্যান্য অনুষ্ঠানগুলোতেও আমাদের যাহা বলিব সত্য বলিব কিংবা ডরে, সেজন্য আপনাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনাকে যে নির্দেশনা দেয়া আছে সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার অনুষ্ঠান বেছে নেবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফাইন, আমরা শুরু করতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আজকের অনুষ্ঠান নিয়ে। একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুক ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং মানসিকভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আমি প্রথমেই বলে নিচ্ছি, এই অনুষ্ঠানটি যারা শুনবেন তারা এই অনুষ্ঠানের মেসেজটি নেবার চেষ্টা করবেন, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা থেকে বিনোদন নেবার চেষ্টা করবেন না প্লিজ। আমরা শুরু করতে চাই হ্যালো 8920, এবং হ্যালো 8920-তে যে বন্ধুটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তাকে দেখতে চাইলে বা কোনো কথা বলতে চাইলে আমাদের এখানে চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, আপনার নামটা একটু বলেন প্রথমে।
সানিয়া।
সানিয়া কোথা থেকে এসছেন?
শুনিয়াকড়া থেকে।
বয়সটা কত এখন আনুমানিক? ১৯ বছরের সানিয়া আমাদের সঙ্গে আজকে রয়েছে। সানিয়ার গল্প জানিয়া আমরা কতটুকু লাভবান হই সেটা আমরা ধীরে ধীরে জানবো। এবং সানিয়া, আমরা শুরু করি, হ্যাঁ, আপনি যেখান থেকে শুরু করতে চান আপনার জীবনের গল্প। আমার তো মনে হয় সবাই শৈশব থেকে শুরু করে, তো আপনি ছোটবেলা থেকেই শুরু করুন।
হ্যাঁ, যখন আমি অনেক ছোট ছিলাম, ৮ বছর থাকতে, তখন আমার বাবা মা আলাদা হয়ে যায়। এখানে দোষটা অবশ্য আমার মার, তখন আমার বাবার হাঁপানির রোগ ছিল, তাই আলাদা হয়ে যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমার দাদা যে চেয়ারম্যান দেশে এলাকা যে, সে দাদা আবার কি করলো, মানে আমার আপন দাদা না, আমার আপন দাদা, আমার বাবা যখন ছোট ছিল তখন মারাই গেছে, আমার বাবা তাকে বাবা বলছে, তাই আমার দাদা।
আচ্ছা আচ্ছা।
ও পাইলে অনেক বড় করছে আমার বাবাকে, আমার বাবার দুই ভাই, বড় করার পর আমার মার সাথে বিয়ে দিল, তারপর তো ছেড়াছেড়ি হলো, আমরা এক ভাই এক বোন। তখন আমার ভাইটা হয়েছে, আমরা একবার এক বছর বড় ছোট দুই ভাই বোনই। তখন বাবাকে আবার যখন বিয়ে দিল আমার সৎ মার কাছে, তখন আমার বাবা আমার নানা বাড়ি থেকে আমাকে যে নিয়ে আসলো, যে দিতে চায় না, তারপর যে নিয়ে আসলো যে আমার মেয়ে আমার কাছে থাকতো।
আচ্ছা আচ্ছা।
তখন আমার বাবার কাছে আমি চলে আসে বললাম, বাবা আমাকে বললো যে এটা তোমার মা।
আচ্ছা আচ্ছা।
অনেকে বলছে যে ঠিক আছে, তোমার বাবা যে তো বিয়ে করছে, তুমি কি মা বলবা না আন্টি বলবা না আম্মা বলবা, কি বলো, তোমার ইচ্ছা, তুমি যেটা বলো।
নাকি নাম ধরে ডাকবা?
হ্যাঁ, একটা নাম ধরে ডাকবা। তারপরে তারপর আমি আম্মা ডাকলাম। এরকম যেতেছে দিন, মা অনেক কষ্ট করতেছে আমার বাবার ঘরে, বাট আমার আপন মা কিন্তু এই কষ্টটা করেনি, আমার সৎ মা না যে কষ্টটা করতেছে।
ওকে, ভেরি অনেস্ট ওপিনিয়ন।
আমি কিন্তু পড়াশোনা বেশি একটা জানি না, বাবা মামা আমাকে চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু আমি করি নেই। তখন ওই ৮ বছরের ভিতরে আমাকে মানুষের বাড়িতে কাছে দিয়ে দিচ্ছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
৩তলা থেকে ১তলা পর্যন্ত পুরো ঝাড়ু দিয়ে মুছতে হইত, আমি পারতাম না, আমার খুব কষ্ট লাগত, আমি খালি কান্না করতাম।
আপনার বাবা যেন কি করতেন?
দেশে কৃষিকাজ কর্ম করতো।
কৃষিকাজ করতো, ওকে।
বাবা আমাকে একদিন দেখতে গেছে, তখন আমার বাবার সাথে আমি কান্না করে বললাম, বাবা আমি তো এখানে কাজ করতে পারতেছি না। পরে বললো কেন, আমাকে আমাকে খুব কষ্ট হয়, আমি করতে পারি না। তখন আমার বাবা আমাকে নিয়ে আসলো বা ওখান থেকে বাসায়। তখন হঠাৎ আমার মার একটা মেয়ে হলো।
জি।
মেয়েটা হওয়ার পর থেকে না আমার সৎমান আমাকে আর আদর করে না, দেখতে পারে না, কিছু করতে পারে না, কোনো কিছু খাইতে গেলে। তারপর বাবা অনেক কান্নাকাটি করতো, বাবা বলতো যে তুই আসছ এখানে, তোর মা তো কি করবি, মিলে দিলে থাক। আগে তো আমি যখন আমার ৮ বছর ছিল ৯ বছর ছিল, তখন আমি ২ টাকা ১ টাকা চিনতাম না, তখন লাল পয়সা গুলো ছিল যে আমি স্বর্ণ মনে করতাম, লাল পয়সা গুলো এগুলো আমি দোকানে নিয়ে যেতে বলতাম কি আমাকে স্বর্ণ গুলো ভাঙ্গে টাকা দিবেন, পরে আমাকে ১ টাকা পয়সা চকলেট মকলেট দিত। তারপরে আমি বললাম, বাবা আমার তুমি একটা টাকাও দেয় না, আমি তো কখনো লেখাপড়াও শিখলাম না, মানুষের তো সুন্দর সুন্দর করে লেখাপড়া করে, আমি তো লিখতে পারি না। তখন বাবা আমাকে মাটির ভিতরে একে একে বলছে কি এইটাই লেখাপড়া। তখন বাবা আমাকে মাটিতে আঘাত বলতো কি এভাবে ঘুরালে ঘুরালে লেখাপড়া হয়ে যায়। তখন আমার বাবা খুব কষ্ট ছিল, আমার বাবা মানে সৎ মারে চাপে পড়েছিল, আর আমাকে আমার বাবা খুব ভালোবাসে। পরে তো আমার সৎমার কাজকর্ম করতো, এটা এটা করতো, আমার আর স্কুলে দিত না। পরে আমি মানুষের পাশে আবার কাজে দিয়া দিল। তারপরে না ওখানে খুব কষ্ট হইতো, হাঁড়ি পাতিল ধোয়াও, ভোর ৪টা বাজে উঠে তো কাজকর্ম করাইতো, নাস্তা দিত বেলা ২টা বাজে দিত, ১টা বাজে দিত, সকালে নাস্তা খাইতে দিত, খিদা হয় আমি কানতাম, আর একটা রুটি দিত, আর ১ কাপ চা দিত। মানে চা কি, ওরা যে চা বানাবো যে পাত্রিটা থাকতো না, ওই পাত্রিটার মধ্যে একটু পানি দিয়ে গরম করে আসে, মানে একটুখানি কোনো ই করে ওরা চা বানা দিত, দিয়ে সারাদিন পার হয়ে যেত, বিকেল আবার ৫টা বাজে খাওন দিত। তখন আমি খুব কানতাম, অনেক জিত উঠে যেত, তখন খিদায় কেউ না পারে নিজে ছুঁড়ে নিজে ভাঙ্গে হাতের মেঝে কাটতাম,
ক্ষুধার জন্য,
ক্ষুধার জন্য বা কষ্টের জন্য। আমি খালি মানে কষ্টটা কি আমি বুঝি না তখন, কিন্তু জানি যে আমার খিদা লাগছে।
এখানে আমি আমার যারা শ্রোতা রয়েছেন এই মুহূর্তে হ্যালো 8920-তে, তাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমরা প্রতিদিনের জীবনে যে পরিমাণ খাবার নষ্ট করি, এই খাবারগুলো যদি আমরা ক্রমান্বয়ে নষ্ট না করে সঞ্চয় করে যদি একটা মানুষকে দিয়ে দেই, তাহলে সে আপনার উচ্ছিষ্ট খাবার থেকে ইজিলি বেঁচে থাকতে পারে, কি পরিমাণ খাবার নষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না, হোটেল থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সব জায়গাতে। সেদিন আমি, আমার মনে আছে, আমার অফিসটা কারওয়ান বাজারে, ইভেন এখান থেকেই লাইভ হয়, আপনারা হয়তো শুনছেন এখন, আমি ফুটপাতে একজনকে দেখলাম একটা পচা পেঁপে ফলের দোকান থেকে ফেলে দেওয়া হয়েছে, এবং পচা পেঁপেটা যখন পুরো রাস্তার উপরে ছড়িয়ে গেছে তখন ওটা পুরো হলুদ, কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। যে ভদ্রলোকটা ওই পচা পেঁপেটা খাচ্ছে তার পাশ দিয়ে অসংখ্য মানুষ যাওয়া আসা করছে, সবাই রিক্সায় চড়ে আছে, আমি নিজেও তাদের মধ্যে একজন, আমার হয়তো একটা বলার জায়গা আছে বলে আমি আপনাদের কাছে বলছি, আমার মতো এখানে অনেকেই দেখেছেন, দেখে ভুলে গিয়েছেন। ওই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে এক বেলা খাবার দেবার সামর্থ্য ওখানে সবার ছিল, সবার ছিল, ইভেন আমারও ছিল, কিন্তু আমিও করিনি, কেউই করেনি। আমি এই জায়গাটা থেকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুবই সহজ একটা কাজ, এই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে একবেলা খাওয়ালেই এই মানুষটা যে পরের দিন এসে পচা খাবারটা খাবে না, কারণ তার তো সারা জীবনের নিশ্চয়তা একবেলা খাবার দিতে পারে না, সেটা আমি বলছি না, কিন্তু সারা জীবনে একটা মানুষকে ভালো করে চলার জন্য কিছু না, আপনার খাবারটাই আপনি খান, কিন্তু আপনি সেটা নষ্ট করবেন না। নষ্ট এই অর্থে করবেন না যে আপনি যদি নষ্ট না করেন তাহলে ওই খাবারটাই আপনি দ্বিতীয়বার খাবেন, তাহলে আপনার দ্বিতীয় বেলায় আপনি যে খাবারটা খেতেন সেই খাবারের পরিমাণটা বেঁচে গেল, এটা বেঁচে গেল মানে আপনার দৈনন্দিন খাবারে আপনি কম খাবেন, এবং এই কম খাওয়াটা যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করবে। আর আপনার যদি খাবার বেশি হয়ে থাকে না ফেলে দিয়ে এরকম দরিদ্র মানুষদেরকে দিয়ে দিন, খুবই কষ্টকর, খুবই কষ্টকর, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত কাঁদায়, কিন্তু আমরা এর জন্য আসলে কোনো ভূমিকাই নিই না। হ্যালো 8920-তে যারা জীবনের গল্প বলতে আসেন এখানে, প্রত্যেকটা মানুষের শৈশব কোনো না কোনোভাবে আমাদেরকে অনেক বেশি টাচ করে, কিন্তু শুনেই সেটা আমরা ভুলে যাই, এবং এই কারণে আমরা খুব মানে প্রাউডফুলি বলার চেষ্টা করি দিস ইজ নট অ্যান এন্টারটেইনিং শো, আমরা আপনাদেরকে এন্টারটেইন করি না, এখানে খুব হার্ড রিয়েলিটি বলা হয়, যার জীবনের গল্প যেরকম সেরকমই, একজন মানুষও যদি সচেতন হন তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক। সানিয়া, আমরা যে জায়গাটায় ছিলাম তারপর,
হ্যাঁ তারপর ওই যে ওরা আমাকে এরকম বাধ্যতামূলক, আমি একদিন সকালবেলা পলাইয়া চলে আসি, অনেক আগে ছিল ছোটবেলা, কোথায় কোথায় দিচ্ছে জায়গার নাম আমার মনে নেই, কিন্তু চলে আসি আমি সদরঘাট, মানে জিজ্ঞেস করতে 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 মানুষের কাছে, মানে আমার কাছে কিছুক্ষণ আগে এরকম ঈদ হয়ে গেছে, অনেকে আমার দুই এক টাকা পাঁচ টাকা দশ টাকা বকশিশ দিছে, ওই বকশিশ আমার কাছে ছিল, সদরঘাট চলে আসার পর এখন আমি কি করবো, মানে যে আমি লঞ্চে যা উঠবো আমি ঠিকানা তো জানি না, হঠাৎ একজন বলতেছে যে এটা রয়েল্লা রাঙ্গাবলী থানা যাবো গোলাসিপা থানা, পরে আমি বললাম কি গোলাসিপা থানা একটু টামো লাইন, তখন ওইটাই উঠছি, পরের দিন আমাদের বাসায় দুদিন লাগে, এক রাত দুই দিন লাগে যাইতে, আর পরের দিন দেখি যে হ্যাঁ আমাদের লাইনে ঘাটতিছে, পরে কি খিদা লাগছে, এখন আমি কি করব, হাঁটতে পারতেছি না, আমাদের বাসায় লঞ্চ থেকে নামেও যাইতে অনেকক্ষণ সময় লাগে, তখন আমি বাচ্চা ছিলাম অবশ্য, হ্যাঁ খালি গেছিলাম তো একটা গেঞ্জি গাইছিল, আমি তখন দৌড়তে 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 আমি বাসে গেছি, বাসে গেছি পরে আমার আব্বা দেখে আমার কান্দা দিচ্ছে, তুই এখন করতে গাইছ, আমি কিন্তু ঢাকা থেকে গেছি, কেমন আইসস, আমি নাইছি, মানে যেমন নাইছি এটা বলছি, পরে আমার বাবা বকাবকি করছে কতক্ষণ, বাটটা দিয়েছে খাওয়ার পর ওই দিন গেল ওরকম ভালোই, পরে আবার দেশে মানে ধান টোকায়, ধানের দিন ধান টোকাইতে গেছি, যদি বেশি ধান না টোকাই নিতে পারতাম তাহলে মার দিত, একদিন আমার একটা কাহিনী মনে আছে, বিশ টাকার জন্য আমি অনেক মার খেয়েছি, আমার সৎ মার গেছে, আমিও ধান টুকাই, আমার মাও ধান টুকায়, ডালে দিন ডাল টুকায়, মরিচ টুকায় টুকায়, দেখুন দিনকাল খুব ভালো যেতেছে, যার ভিতরে হঠাৎ আবার আমার ছোট ভাই বোন বড় হয়ে যেতেছে, আবার আমার বাবা আরেক পাশে কাছে দিয়া দিল, মানে যে যার মাধ্যমে যাই ও বললো কি যে ওই বাসাটা যত ভালো না তাহলে অন্য এক বাসায় তোরে নিয়ে দিই, মানে বাবা বলে আচ্ছা নাও, দেওয়ার পরে আমাকে ওই বাসাটাই স্বামী স্ত্রী দুজন ছিল, একটা ছিল বাচ্চা ছিল,
আপনার বয়সই ছিল
না, বাচ্চারা চার পাঁচ বছর ছিল, আর আমি তো তখন নয়,
মানে স্বামী স্ত্রী আর হচ্ছে ওদের একটা বাচ্চা ছিল, ছেলে না মেয়ে,
ছেলে,
ছেলে বাচ্চা ছিল, আর আপনার বয়স হচ্ছে নয় দশ বছর,
নয় দশ বছর এরকম, তখন ও স্বামী স্ত্রী না সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, কি কারণে লাগে আমি সেটা জানি না, কিন্তু শাশুড়িও ছিল,
আচ্ছা,
আর সারাক্ষণ না ওদের একটু আটটু নিয়ে ঝগড়া মারামারি কাটাকাটি লাগিয়ে থাকতো, এই কদিন পর না বাপের বাড়ি চলে যেত, ছেলে চলে যেত ওর বাসায়, শাশুড়ি চলে যেত ওর বাসায়, বাসা অল টাইম খালি থাকতো, তখন ও বাসায় আসন ছিল কিছুটা কাজ, মানে অতটা কষ্ট ছিল না, না থাকার মাধ্যমে যখন মানে মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে গেছে নিজের বাড়িতে বাপের বাড়ি, তখন ঘর খালি ছিল, তখন বাড়িওয়ালা আমার সাথে খারাপ বিহেভিয়ার করতে নিছিল, সেটা নিয়েছিল মানে আমি শুয়ে রয়েছি, হঠাৎ দেখি আমার শরীরে হাত পা ভিতরে হাত পা ভয় পেয়ে গেছি, ছোট ছিলাম তো তখন, আমি বলি কি হাত পাগো না আমার শুলের পা, আমি তো একা শুয়েছি, আমার সাথে কে আসলো? ফাল মেরে উঠে দেখি ঘরের মালিক। তখন আমি বললাম কি আপনি এখানে কি করেন? আমার ওই রুমে ভয় লাগে তো, এই কারণে তোমার সাথে শুইতে আসছি। আমি কি আপনি যান গা আপনার রুমে, আমার আপনার ভয় লাগে, আপনি মালিক বাড়িয়ালা চলে এসে। তখন দ্বিতীয় দিন আসছে, তখন আমি এরকম মেয়ে করছি চলে এসে, তৃতীয় দিন আবার আসছে, তখন আমি চিল্লাচিল্লি করছি, মানে চুরজ অবস্থা করতেছে, এরকম অবস্থা খুবই খারাপ আমার, অনেক চিল্লাচিল্লি করতেছি বাসায়। বাট আমরা তো পাঁচতলায়, তখন কেউ শুনতেছে না, তো চিল্লাচিল্লি এত রাত, ঢাই গ্লাস সময় লাগানো পড়ছে কি, তুমি এত জোরে জোরে যে চিল্লাও কেউ শুনবো না, তোমার যদি এখন আমি মাইরা ফালাই দাও কেউ দেখবো না।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, আমরা একটু পরে ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আজকের যে জীবনের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মস্পর্শী। আমরা বারবারই আপনাদেরকে যে কথাটা বলে থাকি, যা হচ্ছে যা বলা হচ্ছে সেটা কোন এন্টারটেইনমেন্ট নয়, সেটা রূঢ় জীবনের গল্প। এবং এখানে আপনি কিছু পেলেন নাকি পেলেন না, আপনার গল্পটি ভালো লেগেছে নাকি লাগেনি, সে বিষয়টি আমাদের একেবারেই চিন্তায় থাকে না। আমাদের চিন্তায় থাকে এই জীবনের গল্পে এমন কোন মেসেজ আছে কিনা যেটা আপনাকে আপনার জীবন চলার পথে কোনো না কোনোভাবে শিক্ষণীয় হতে পারে। এছাড়া আপনি পুরো গল্প শুনে যদি আমাদেরকে বলেন যে এখন গল্পটা ভালো লাগছে না, উই আর ভেরি ভেরি সরি যে আপনার ভালো লাগার জন্য আমরা আমাদের জীবনের গল্প করি না। আমরা শুধুমাত্র এই কারণে জীবনের গল্পগুলো করছি যে এই জীবনের গল্পগুলো আপনার কাছে শিক্ষণীয় হোক, এবং একই সাথে এখানে যারা বলতে আসেন এই সব মানুষগুলো জীবনে হয়তো জীবনের কোন ধরনের কোন এইরকম ব্রড মিডিয়াতে কোনোদিন সুযোগ পাননি নিজের ভয়েসটা রেজ করবার জন্য, তারা এখানে এসে দুই আড়াই ঘন্টা আপনাদের কাছে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ ভেবে একেবারে মন খুলে মনের কথাগুলো বলে হালকা হয়ে যান, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা তিন মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি যদি আজকের অতিথিকে দেখতে চান, তাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই আপনি পেজটিতে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং চাইলে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। আমি আরো একবার বলছি 0961389289। এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন, তারপরে ফোনের নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, আর আপনার কথাগুলো যদি এখানে প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ফিরছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। FM 89.2 Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং আমার সঙ্গে রয়েছে আজকে সানিয়া, তার জীবনের গল্প নিয়ে, এবং শেষ পর্যন্ত জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় একটা কথা বলি, ইভেন্ট ইউ কান্ট ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না, এবং সেখানে মনে রাখতে হবে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। হ্যাঁ, আমরা যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে ফিরি, তার আগে আর একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের ঠিকানা, নিশ্চয়ই মনে আছে facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সানিয়া, তিন দিনের দিন আপনার যিনি গৃহকর্তা ছিলেন উনি এসে বললেন যে এখানে যদি কেউ আপনাকে মেরেও ফেলে তাহলেও বাইরের লোকজন টের পাবে না, এরকম একটা হুমকি দিচ্ছিল। এবং আমরা খুব ভালো করে বুঝতে পারছি উনি আপনার সাথে যে আচরণ করতে যাচ্ছেন তা প্রচন্ড অনৈতিক আচরণ। হ্যাঁ, তারপর কি হলো?
আমি ওদিন অনেক চিল্লাচিল্লি করছি, করার পর আমাকে দু তিনটা থাপ্পড় মারছে। মারেন কেন? পরে বললো যে তোমাকে মারবো না, কি করবো, তুমি আমার কথা শোনো না, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার শয়তান বাড়াই দিব, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, কখনো তোমার কোনো কষ্ট হইব না। আমি বলছি আপনার কথা আমি শুনতে রাজি না, আমি যামগা, তোমার যাইতে দিব না, আমি যামগা। পরের থেকে আমি আর কাজকর্ম করি না, আমি বাংলাদেশে ভাই যামগা। পরে ও আমি যার মাধ্যমে গেছি ওকে ফোন দিছে, ওর মার সাথে পরিচয় তো তোর মায়ের ফোন দিছে। পরে বলে যে কেন তুমি চিন্তা যাবো, আমি বলছি আমি থাকবো না, আর ভাল লাগে না, আমার বাড়ির কথা মনে পড়তেছে, আমি যামগা। তোর যে পাশে দিয়ে পাশে তোর সমস্যা, তোর সমস্যাটা কি আমার কবি না, তার নাম করছি না, আমার ভাল লাগে না, আমি যামগা। পরে বলছে যে তুমি অন গেলে তোমার বেতন দিব না, আমার বেতন লাগবো না। পরে আমি যে তিন দিনের দিন আমি চিন্তা করলাম, যদি চার দিনের দিন যদি আমার মায়েরা ফলাই, মানে যদি রাস্তা ঘাটে আমার ফলাই দেয়, তখন আমার কুত্তা বিলিয়ে দেয় টেনে টেনে খাওয়া পড়াবো, আমি সবসময় এটাই ভাবতাম। পরে চলে আসছি যখন, তখন আমাকে কত টাকা দিছে শরীরে আমি জানি না, আমার হাতে কখনো পাশে কাজ করছে ঠিক, কিন্তু আমার হাতে কখনো কেউ টাকা দেয়নি,
আপনাকে কেউ কখনো টাকা দেয়নি। আপনি তো চলে আসলেন, কোথায় আসলেন আপনি, বাড়িতে?
আপনার
সাথে যে আচরণটা করলো, আপনি তো কিছুটা হলো বুঝতে পেরেছেন সেই সময় যে আপনার সঙ্গে যে আচরণটা করছে এটা ঠিক আচরণ না?
না, আমি ভাবছিলাম যে হ্যার বোরে মারে ধরে মানে আমারও মারবো,
আপনার নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে আপনার 6 সেপ্টেম্বরের প্রথম আলোর একটি রিপোর্ট, এবং এটা প্রায় একেবারে প্রথম দিকে লিড একটা নিউজ হয়েছে। শিরোনামটা হচ্ছে এরকম, দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের শীর্ষে হচ্ছে বাংলাদেশ, এবং এটা ইউনিসেফের একটা প্রতিবেদন। আপনারা যদি পারেন এটা আপনারা একটু পড়ে দেখবেন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে পড়াচ্ছি না, শুধু একটা বিষয় এখানে নোট করার মতো। এখানে তারা যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে একটা বিষয় খুবই চোখে লেগেছে আমাদের এখানে, সেটা হচ্ছে এটা বাংলাদেশের শীর্ষে, এবং এখানে রেশিওটা বলা হয়েছে যে বিশ্বে প্রতি 10 জনে একজন মেয়ে 19 বছর বয়স পেরোনোর আগেই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়, আর দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের হার সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। এখানে প্রায় প্রতি 2 জনের একজন অর্থাৎ 47% বিবাহিত কিশোরী 15 থেকে 19 বছর স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়। অর্থাৎ আমরা যেটাকে বলি যে একেবারে শিশু থেকে শুরু করে এবং বিবাহিত, এই যে 19 বছরের যে বাড়টা রয়েছে, একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে, গৃহকর্তা থেকে শুরু করে, গৃহকর্তী থেকে শুরু করে, কি পরিমাণ সেক্সুয়াল ভায়োলেন্স হয়, এবং এগুলো নিয়ে অনেকেই মুখ খোলেন না, ফ্রন্টলাইনে এসে কখনো কেউ বলেন না। আমরা হর হামেশা দুই একটা জানতে পারি, কিন্তু ইউনিসেফের মতো প্রতিষ্ঠান যখন এটা নিয়ে রিপোর্ট করে এবং এটা অনেক গবেষণার পরে বের করে, সেটা সত্যি সত্যি আমাদেরকে অনেক বেশি নাড়া দেয়। বিশেষ করে হ্যালোইন 920-তে বন্ধুরা এসে যেভাবে তাদের জীবনের গল্পে বিষয়গুলোকে তুলে ধরেন তা অত্যন্ত মর্মপীড়াদায়ক। আমরা শুধু কথাটা এজন্যই বলছি যে আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় কিছুটা হলেও এই রিসার্চ আমার মনে হয় ভূমিকা রাখবে। আপনারা চাইলে পুরো রিপোর্টটা পড়ে দেখতে পারেন। হ্যাঁ বলুন, তারপর?
তারপর আমাকে ওই বাসা থেকে কি করলো, চেয়ারম্যানের বাসায় কাজে দিল, যে এটা অনেক বড় লোক বাসা, এখানে থাক তুই, এখানে কোনো সমস্যা হবে না। তখন ভালো মন্দ কিছুই বুঝি না, তখন আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানে কাজ করি, বাট আমার কোনো আপত্তি নেই। তারপর চেয়ারম্যানের বাসায় এরকম পুরো বাড়ি ঝাড়ু দেওয়া, গরমস সারাক্ষণ না খেয়ে কাজ করতে হয়। আমার ওখানে খালতো বোন কাজ করতো, মানে আমার ছোট মার বোনের মেয়ে। তারপর আমি বলছি আপু আমার না খিদা লাগছে, কই খিদা লাগলে কি করবি, আপা বাপিয়া হোক বাপির এলে কবি খিদা লাগছে। তখন কুকুরের জন্য রান্না করছে গরুর মাংস, ওরা অনেক কুকুর পালে,
কুকুরের জন্য গরুর মাংস রান্না করেছে।
হ্যাঁ, আমি আবার খিদা লাগছে কি কান্না কান্নাকাটা করতেছি, কয় কি খাবি, ওটাই আমার ভাত দিয়ে ওই তরকারি দিয়ে দিচ্ছে, ওটা আমাকে দিয়েছে পরে আমি খুব কান্না করছি, এই কুকুরের খাবারটা খামো না আমি, তো আমার কুকুরের মতো ব্যবহার করা হইলো। পরে আমার বোন বললো কি খা, এটা খাইতে হইব। পরে আমি বলছি কি তুমি খাও, এটা আমি খামো না। পরে না খাওয়ার দিতে আমাকে অনেক মার দিছে, অনেক ধরনের কথা কয়ে না বকা দিছে। তখন থেকে না আমার মাথায় একটা জিদ ঢুকে গেল, আজকে আল্লাহ আমার এতই ফকিন্দি বানায় ফেলাল, ওই কারণে আমি মাসে তোমার লোকটা খাইলাম। তা আমার বাড়িতে তো আরো 2টা ভাই বোন আছে, ওই 2টা তো তোর পয়সা পয়সা খাইতে পারে, তাহলে আমি কেন মানুষের পয়সা কাজ করে খামো, আমিও যামগা। পরে ওই যে ওখানে তো সামনেই সদরঘাট, পরে যে আমি সাথে 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 নদী ছিল তো, মানে মারার পরে যে নদীতে ঝাঁপ দিছিলাম ভুলে যাবো, তখন আমার বোন ধরছে, আরো কিছু কিছু লোক আছে ওরা যে ধরছে, কি করস আমার মারলো কেন, ভুলে যাবো। মরে যেতে চেয়েছি তখন আবার কি করলো আমার ওরা, আবার আসার পরে দেশে আসার পরে সৎ মা অনেক মারলো আমাকে, তুই যেই বাসায় যা সেই বাসায় সমস্যা, যেই বাসায় যা ওই বাসায় সমস্যা। কি সমস্যা কি তোর? তুই কি কাম কাজ করে খাবি না কেমন? বাইরা ঘর থেকে বাইরা, তোর আমি জায়গা দিব না বাইরা। বেশ তো, আমার জায়গা দিবেন না তাহলে আমি আমার পথে যাবো গা। তখন আমার আব্বা আমাকে হঠাৎ করে একটা কথা বলছে, রাত্রে আমি বসে রয়েছি, আব্বার লাগে কেউ ছিল না, মা আমি যদি মরা যাই তুই কারে আব্বা বলবি? তখন খুব কষ্ট লাগছিল। ঠিকই তো, আজকে তোমার বাপ স্যার আমার কেউ নাই। তখন আমার আপন মার কোন সম্পর্ক ছিল না, আমার আবার নানা নানি অনেকেই ছিল কিন্তু কেউ সাথে আমার সম্পর্ক নাই। তখন একমাত্র আমার সম্পর্ক আমার বাপটাই ছিল রক্তের, আর কেউ ছিল না। তখন ছোট ছিলাম, ছোটর ভিতরে হঠাৎ করে মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো। ঠিক তো বললো, আমার বাবা যদি মরে যায় আমার কে জিখেব? আমি তো কেউ নাই আমার বাবা ছাড়া। তখন কি করবো, আমার বাবা ছেড়ে কই তো আমার এটাই হোম তৈব। এরকম করতে করতে ভালোই 11-12 বছর হয়ে গেছে। তখন হঠাৎ করে মানে 12 বছরে আমার মা আসলো, উদাহা মানে হাওয়ার মতো উড়ে আসলো। আসা বললো আমার মেয়েকে আমি নিয়ে যাবো, দরকার লাগলে আমি কেস করবো, মামলা করবো। তখন আমার মা বললো কি, আমি তোর নিয়ে যাবো, তুই আমার দাঁড়িয়ে থাকবি, পড়াশোনা করবি, আমার মানুষের মতো মানুষ হবি, এনে থাকলে তুই মানুষ হইতে পারবি না। তার বাপে একটা অমানুষ, তুই একটা অমানুষ হবি। আমি কইছি আমার বাপে যদি অমানুষ হইতো তাও তো আমার বাপের কাছে রাখছে, আর তুমি তো মানুষ হইত তোমার মা তোমার কাছে আমার খোঁজ খবর নিলা না। পর মা অনেক ঝড় তুফান পার করে না আমার মানে নিতে পারলো না। পরে হঠাৎ করে একদিন নতুন যখন 20 টাকা নোট বাইরেছে, একটা নতুন 20 টাকা নোট চকচক করতেছে, মানে ওই নতুন নোটটা না আমার খুব ভালো লাগছে। আমি বললাম কি এটা কয় টাকা নোট? তখন আমি কিন্তু চিনি না এটা কয় টাকা নোট, কিন্তু আমার 12 বছর। তারপরে না আমি ওইটাকে মানে আমার আম্মার কাছে না বললাম আমি নতুন টাকাটা নিয়ে নিছি। পরে একদিন আম্মা বলে কি যে তুই নতুন 20 টাকা নিস? আমি কি হয় নিছি? কই দে, আমি কি দিব না, ওইটা আমি লাগবো। ওই ফার্স্ট আমি একদিনই আমার মায়ের অনুমতি ছাড়া 12 বছর আমি একবারই আমি নতুন 20 টাকা নোট নিই। দেই না দেখে আমাকে অনেক মারলো, মারতে 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 আমি 20 টাকা নোট দিব না দিব না, মানে 20 টাকা নোটটা আমার ভালো লাগছে। তারপর আমার বললো কি তুই কামাই করে কয় টাকা না দিস? কিন্তু আজ পর্যন্ত আমার এই যে আমি যে এত বড় হয়েছি আজ পর্যন্ত আমার বাপে আমাকে একটা সুতো কিনা অফিন দেয় নাই, এটাই আমার জীবনে সব থেকে বড় কষ্ট। তখন আমার বাবা আমাকে মা বললো কি তুই কামাই করে তুই টেয়া দাস, তুই 20 টাকা নোট নিছস। পরে আমি বলছি কি যে মাসে পাশে কাজ করে যাইছি, আমি কোনোদিন একটা টিকে আমি দেখছি? এই আমি কথা বলার মধ্যে এতটুকু কথা বলছি, এটাই ছিল আমার ভুল। তারপর আমার মা আমাকে অনেক মারলো, আমার বাবাকে বিচার দিলো, তোমার মাইয়া হনি এরকম এরকম কথা কয়, আর দুদিন রয়েছে পইরা। এরকম মাসের দিকে কথা বললে আমি গেছি নদীতে গোসল করতে, গোসল করতে গেছি, পরে এই কথা বলছে আমার বাবাকে। পরে আমার বাবা কি করছে, এই মোটা একটা ভাস নিয়ে গেছে আমার বাইরে হইব, পরে এই নদীর ভিতরে আমি ডুবাই দিয়েছি। বাবা কি নদীর ভিতরে নাই, আমার দৌড়াইতে দৌড়াইতে দৌড়াই সারা বাড়ি করে আমার ইচ্ছা মতো বাইরে এলো। এই কথাটা খুব শিখেন, অনেক মারলো, মারার পর আমার মনে অনেক কষ্ট লাগছে যে আজকে যে বাবার জন্য আমি এনে পড়ে রয়েছি আমার বাপে আমার মারলো। আর দুদিন পরে আমার নানা গেছে, আমার আপন নানা আমার আনতে গেছে, কয় এতদিন যে তুই এনে বেড়াইছস আর এবার আমি দুদিন যে বেড়াইস। পরে তো আমার মনে কষ্ট আসই, মানে তখন থেকে না কিরকম কিরকম অস্ত্র একটা জিত মাথার ভিতরে, কেউ তো কিছু কইতে পারি না কিন্তু জিত আমার মাথায় উঠে। তারপরে তো বাই যাই, বাড়ি যাওয়ার পর যাই দিই মা আসে, সবাই টবাই আসছে, বালাই দুদিন খাইলাম টেলাম। একদিন বোর রাইতে আমার মায়ের মায় আমার আপন মা খুব মারলো, তুই আর ওই ভাই যেতে পারবি না, তোরা ডাকা লিয়ে যাম। পরে আমি কইছি যাব না, আমি বাপের কাছে যাবো, যাবো না কইছি বলে পরে সারাটা রাত আমাকে মারতে 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 খুব মারলো। আমার শরীরে যত স্কুল আছে সব মায়ের ফাটে ফাটে ফালাইছে, যে আমার হাতে শোন কত স্পট সব মায়ের, আমার মা আমাকে মায়েরা মেরে অবস্থা করছে, ফাটে ফাটে ফলাইছে। মারার পর না মারতে মারতে জোর করে আমার লঞ্চ উড়াইছে, মাই না নাই নানি মামাই। পরে মায়ের খেয়ে আমি দুদিন তিন দিন যাবত খাই না, না খেতে তা মা যত জোর করে নিয়ে আইসে তা নিয়ে আইসে। তখন আবার আমার মা যদি আমাকে একটা কথা বলতো আমি জীবন রিপিট করে কথাটা মাকে বলতাম না, কখনো কাউকে আমি একটা কথা বলতাম না, শুধু ওই আমার সৎ মাকে একটা কথা বলছো ওই। তখন অনেক মারছে, মারার পর আমাকে ঢাকা নিয়ে আসছে, নেওয়ার পর আমার টাইফিন জ্বর জন্ডিস অনেক কিছু হয়েছে একলাগারে মায়ের খেতে খেতে। আর এতদিন যাবো তো আমি কখনো একটা টাকার আমার ওষুধও কেউ খাওয়াই নাই, যত জীবাণু যত অসুখ সব একবারে দেখা দিছে। পরে মা আমায় কি করলো, ডাক্তার মাকে দেখাইছে জন্ডিস মন্ডিস করে, পরে পানি যেখানে পুরনো কাপড় চিপড় বিক্রি করে সেখান থেকে মা কত পুরনো কাপড় চিপড় নিয়ে আসছে। আমার আপন মা, আজকে এতদিন পর আমার মার সাথে দেখা হয়েছে, যেখানে বুকে টাইনা নিব একটু ভালো মন্দ খাওয়াবো, বা সেখানে আমার মা পুরনো কাপড় চিপড় কিনা আমাকে ফিন দেয়। তারপর পুরনো কাপড় চিপড় কিনা ফিন দেয় বুঝি নেই তত রাত, তখন আমার 13-14 বছর হইব, 2005-এর কথা হইতে পারে, 5-6 বছরের। স্মরণ আমি তো তখন বুঝি না, লেখাপড়া তো করি নাই, বুঝি না 2005 না, কিন্তু আমি 2007 থেকে যত কাহিনী ঘটছে সবই আমি জানি। তখন 2007ই হবে, তখন আমার জীবনে একটু একটু স্মরণ হয়েছে যে ঢাকা শহরে চলতে গেলে কিছু কিছু লেখাপড়া সব ই লাগে। তখন আমাকে আনে প্রথম অতি ফার্স্টে গার্মেন্টসে ভর্তি করেছে, কিন্তু কেউ আমাকে গার্মেন্টসে নিবে না ছোট। তারপর আমার সার্টিফিকেটকে আমি 95টা আমি 90 করছি, মানে আমার মা করছে 95-90 করছে কাইটা গার্মেন্টসে কাজে লাগানোর জন্য। পরে মানুষটা একটু নিতেছে, কাজ করতেছি ভালোই। এই যে মা মেস খাওয়াতো, তো লোকরা আমাদের ঘরে ঘরে এসে খাইয়া যেত প্রত্যেক দিন ভোরে 5-4 বাজে উইঠেল আর কিছু লাই। আমার কিরকম মা, সে সারা রাত ঘুমাই থাকতো, আমার 5-5 বাজে লাইতে উঠাইতো, আবার যেতাম যে আবার রাতে এসে আবার রান্না বাড়ি করে এরকম ভাবে চলতেছে দিনটা ভালোই। হঠাৎ মানে এরকম একটা দিন হলো, এখানে আমাকে অনেক মারধর অনেক কিছুই করে, শুধু মানে কোনো ছেলে তো ভালো কথা, কোনো মেয়ের সাথে আমাকে চলতে দিত না আমার মায়। যখন আমি ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজে লাগছি, দুই একজন বান্ধবীও থাকে বা অনেক কিছুই থাকে, হঠাৎ করে মারতো। মারার পরে না আমি আবার দেশে গেছি, গা আমার বাবার কাছে, বাবার কাছে যখন দেশে গেছি তখন আমার একটা বান্ধবী আসল চম্পা, ও এলাকারই মেয়ে, খুব ভালো, ওর সাথে আমার ছোটকাল দিয়ে বান্ধবী, ওর হঠাৎ করে বিয়ে হলো, মানে আমি পলাই আমার বাপের কাছে গেছি গা। ওই যে অত্যাচার করে এত সকাল উঠে রান্না বাড়ি করতে হয়, সব জায়গায় দেখি অশান্তি। তখন ওখানে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, বিয়ের জন্য আমার বান্ধবীর বিয়ের জন্য আমি অনেক দূরে গেছি, চাইতে যেতে একদিন রাত হয়ে গেছে, ওরা ওরা আগে গেছে গা পিসা, আমরা 3 জন ছিলাম, আমার বান্ধবীর যে আমার 3টা বন্ধু বান্ধব ছিল, আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। তখন আমরা পিসে কথা বলতেছি, মানে আমরাই আমরা কথা কইতেছি, আমরা স্বামী স্ত্রী আগে গেছে, হঠাৎ করে না আমার একজন বললো কি তুমি নিচে নামো, আমি কি না আমি নিচে নামো কেন, নিচে নামো, আমি কি না নিচে নামো না, আপনারা যান মানে ঢাল ক্ষেত পাত্রে দিয়ে কয়েক দেহ ধরে জানি কে নিচে নামো, মানে নিচে তো বুঝি নাই। তখন আমাকে অনেক কাদা করে নিচে নামাইতেছিল, পরে নামানোর পরে আমি নিচে নামছি, আমার ধাক্কা মারা ফালাই দেয় নিচে নামে, আর আমাকে সবাই মানে অনেক হাত ধরে, কেউ হাত ধরে কেউ পাও ধরে, মানে জোর ধরে আমি উঠ পড়তেছি, আমি উঠ পড়তে দেয় না।
কয়জন ছিল ওখানে?
3 জন ছিল। আমি উঠ পড়তেছি, আমার উঠ পড়তে দেয় না, তখন আমার 12 বছর, তুমি উঠ পড়বা কেন, হে না থাকো আমরা কথা কই, ওরা স্বামী স্ত্রী গেছে তুমি পিছনে থাকো, আমরা ওরা আগে যাগা, মানে আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড আগে চলে গেছে, ওরা তো ধরো একটা ফলো করে নাই আমি যে পিছনে, কিন্তু এখানে তোরা আমার ধরছে। ধরার পরে আর আমার বলে কি তুমি যত নিচে নামছো আর উঠ পড়লে তোমার এমন অনেক খারাপ হবে, তুমি উঠবি তো না, আমার হাত ধরে রাখছে অনেক শক্ত করে হাত ধরে রাখছে। ধরার পরে এখন আমি বলি কি যে আপনি আমার হাত ধরে রাখছেন কেন, তখন আমার গলায় একটা স্বর্ণের চেইন ছিল, স্বর্ণের চেইনটা আমার সৎ মায়ের ছিল, তখন আমি গলায় দিছি। থাকার পরে আমাকে মানে ওরা অনেক জোর জবস করছে, অনেক কিছু চেষ্টা করছে, ধরছে এটা করছে ওটা করছে, মানে অনেক কিছুই করছে। তখন আমার সাথে যখন ও ই করতে গেছে, যখন মানে যখন আমাকে একদম পুরো দমে ধরতে গেছিল, তখন আমার অনেক কষ্ট হয়েছে, বাট আমার ব্লাড ম্লাড হয়ে গেছে গা, অনেক কান্নাকাটি করছি।
আপনি রেপ শব্দটা বুঝেন?
হ্যাঁ।
আপনি কি
রেপ করছে ওখানে?
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই, কি বলবো কিছুই বলার নেই। আমরা ঠিক 12:06 ফিরে আসছি। যেই মানুষটি এখানে এসে জীবনের গল্প বলছে, সে না হাউমা করে কাঁদছে না, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, একটু পরে সে নিচের অন্যটা দিয়ে চোখটা মুচ্ছে, এই দৃশ্যটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওর কথার মধ্যে কিছুটা হয়তো অনুভব করতে পাচ্ছেন। একটা মনুষ্য জীবন, তাই না? এই জীবনটাতে কত সম্ভাবনাময়, কত কি করা যায়। এই মানুষই কেউ পৃথিবীতে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে, এই মানুষই পুরো মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়ার মতো বড় বড় কাজ করছেন। এই মানুষের মধ্যেই নেলসন ম্যান্ডেলা হচ্ছেন, এই মানুষের মধ্যেই মহাত্মা গান্ধীর মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই কত বড় বড় মাপের মানুষ হচ্ছে। কিংবা যদি বড় মাপের নাই বলি, আপনার এলাকায় সবচাইতে ভালো মানুষটিও হচ্ছে, আবার এই মানুষটির মধ্যেই কত অমানুষ, কত সাফারার। আমরাই মানুষ, আমরা দাবি করি আমরা সৃষ্টির সেরা জীব, অথচ আমরা কত অন্যায় করি, কত গর্হিত অপরাধ করি, কত ভুল করি, এবং এই ভুল করার পরেও সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে দেন বলেও আমরা এখনো টিকে আছি। কিন্তু যে মানুষগুলো কষ্টের শিকার হয় তারা কি আমাদের কোনোদিনও ক্ষমা করবেন? যারা আজকে এখানে শুনছেন তাদের মধ্যে হয়তো কেউ ধর্ষণকারী আছেন, তাদের মধ্যে হয়তো অসম্ভব রকমের ভালো মানুষ আছেন, তাদের মধ্যে হয়তোবা কেউ ভিকটিম আছেন, তাদের মধ্যে হয়তোবা কেউ আজকে এই সানিয়ার মতো আরো অনেকেই আছেন, তাদের অন্তরের ব্যথাগুলো কি আমরা বুঝতে পারি? প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসতে চাই ঠিক 12:06। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে লাইক দিলে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06। Close Up presents Hello 8920 Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, সময় এখন 12:06। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে সানিয়া তার জীবনের গল্প এখানে বলছে, এবং সানিয়ার জীবনের গল্প আমাদের গায়ের লোম শিউরে ওঠার মতো গল্প। আমরা সেখানে আবারও ফিরতে চাই, তবে তার আগে বলছি সানিয়ার মতো আপনি যদি আপনার জীবনের গল্পগুলো এখানে এসে মন খুলে বলতে চান এবং মনে করেন আপনার জীবনের গল্প থেকে যারা শুনবে সাধারণ মানুষ, সাধারণ শ্রোতা আমাদের যারা রয়েছেন, তারা কেউ না কেউ কিছু না কিছু শিখবে, শেখার জায়গাটা রয়েছে, যদি মনে করেন আপনার জীবনের গল্পটা বলে আপনি নিজেকে হালকা করতে পারবেন, এবিসি রেডিও আপনাকে একটা জায়গা করে দিয়েছে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে যতগুলো রেডিও জনপ্রিয় শো রয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারির প্রথম দিকের শো হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠানটি হ্যালো 8920। আমি সবসময় বলি এটা আপনাদেরই অনুষ্ঠান, কারণ এখানে আপনাদের জীবনের গল্প বলা হয়। এখানে এসে যদি আপনি আপনার জীবনের গল্পগুলো বলতে চান, আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন। দুটো ফোন নাম্বার রয়েছে হ্যালো 8920, পুরনো নাম্বারটা তো রয়েছেই 9115668। আরও একবার বলছি 9115668, এবং আরেকটি ফোন নাম্বার হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকে চলে আসুন, আমাদের এই বন্ধুটিকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ওর সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যোগাযোগও করতে পারবেন। ওর একটা ছবি ওখানে আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিতে ভুল করবেন না, আর আমাদের পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ঠিক আছে? লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা, আমাদের নতুন অনুষ্ঠান বৃহস্পতিবার রাত 11:20 শুরু হয়েছে, ডর হচ্ছে অনুষ্ঠানটি। ইতিমধ্যে আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন এবং একই সাথে ভৌতিক অনুভূতি নিতে ভালোবাসেন, তাদের জন্য বৃহস্পতিবার রাত 11:20 শুরু করছি আমি আমার নতুন অনুষ্ঠান ডর, এবং আশা করছি আমার সাথে আপনারা থাকবেন, আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন, কারণ আপনারাই হচ্ছেন আমাদের মূল অনুপ্রেরণার জায়গা। বৃহস্পতিবার ঠিক রাত 11:20। সানিয়া, আমরা যে জায়গাটায় ছিলাম অত্যন্ত হৃদয় বিদারক একটা পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন আপনি, তারপর
তারপর ওরা তো ওরকম আমাকে জোর জবস করল, করার পরে তো আমি পারতাছি না, আমার কষ্ট, একজনে হাত ধরছে, একজন পা ধরছে, এরকম করতেছে। পরে আমি চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে ওখান থেকে যেমনি পারি এমনি আসি, ছুটার মধ্যে আসি। আসার পরে যে আমার গলা থেকে যে চিনটা পড়ে গেছে এটা আমার মনে নেই। তখন আমি বাসায় আসি, আসার পরে রাত তো হয়ে গেছে, আম্মা বলে তুই কোথায় ছিলি, ওরা এতদিন অতক্ষণ আগে আসে, তুই এত পরে আসলি, কান্নাকাটি করতে আসি। কান্নাকাটির পরে মা বলল কি কি হয়েছে, ডঙ্গরা কান্দুস কে? তখন আমার মনে মধ্যে একটা কষ্ট লাগলো যে আমি কান্দতেছি, মা বলে আমি ডঙ্গরা কান্দি গেন, কিন্তু জানতে চাইলো না যে সমস্যাটা কি, কেন কান্দতেছস। এই কথাটা শুনে মাথা একদম আমার ঠান্ড হয়ে গেছে, থাক কিছু করার লাভ নেই, নিজের কষ্ট নিজে রাখি। আজকে আমি কথাটা বললাম, অনেক কথাই আছে না বলার, কেউ জানে না, সেটা আমি আজকে শেয়ার করছি।
জি প্লিজ বলুন, আপনি মন খুলে বলুন।
তারপরে তো মনের দুঃখ মনে রাখছি, আজ পর্যন্ত আমি ওই কথাটা বলতে পারতেছি না আমার সাথে এটা কি হলো, এটা কি মানুষের সাথে মানুষ কখনো হয়? মা ওদিন রাত্রি কিছু বলেনি, সকালবেলা বলে কি তোর গলায় চেন কই? পরে আমি বললাম চেন গলায় চেন কই? আমি কই কইতে হয় না, কই পড়ছে? পুরো হঠাৎ করে মনে পড়ে গেছে ওই জায়গায় আমি ওই জায়গায় দূরে গেছি, যেদিন ওই জায়গায় অবস্থা কি ল্যাপটপ মানে কিরকম হয়ে রয়েছে, কিন্তু ওই জায়গায় কিছু নাই। পরে আমি ওই জায়গায় বইয়ে কান্দাছি, কান্দে গাল্লা আমার মনে আমি ডালাইব শেষ। পরে ওই যে আমি ওখান থেকে মানে ওই অবস্থায় আমি আবার ঢাকা চলে আসছি, আমার কাছে কোনো টাকা ছিল না, দুই দিন না খেয়েছিলাম, না খাওয়ার পরতেই আমি চলে আসছি আবার ঢাকা। মা আমার দেখে বলে তুই আবার আসছ, কই গেছিলি? পরে মা আরো কইছে মা আমি দেশে গেছিলাম তো, আপনার লোক দেখা করতে আমি আবার আসছি। পরে আমি কিন্তু ওইটা বলি নাই যে চেন হারাই ফেলাইছি, এই কাহিনী হয়েছে। কদিন পর আবার এই অত্যাচার। তখন আমার মা যখন যার ঘরে বিয়ে বসছে, ও ছিল পুলিশ, পুলিশের চাকরি করতো, তো তখন আমি জানতাম না যে আমার মা বিয়ে বসছে। একদিন হঠাৎ করে আসছে, কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালের দিন আমাকে বললো এর সাথে পরিচয় হস না। আমি বলি এটা কে, আমি তো চিনি না। পরে বললো কি আরে কি বলি, আমি পাশে অন্য মানুষে বললো যে আরে কি বলবি, আমি তো তোর বাপ লাগে, তুই বাপ লাগ বাপ কবি না ভালো কবি না, ওই একই অবস্থা যেটা সৎমার সাথে হয়েছিল। তখন আমি আব্বা মুখ দিয়ে আসি না, ওকে আমি আব্বু বলতাম, আব্বু বলতাম, আমাকে খুব আদর করতো। হ্যাঁ কখনো আমাকে অত্যাচার করে নেই, খুব আদর করতো। হ্যাঁ নাই মারা গেছে, 11 সালে মারা গেছে রোজাতে। তখন এরকম কাজ করতেছি, তখন আমার যখন কাজ করতাম তখন আমার বেতন মানে বালিশিয়ানো হইলাম, তখন 2007 কি করলো তখন 1662 টাকা গার্মেন্টসে বেতন হইছে। কিন্তু আমি যত কাজ করি আমার মা আমাকে কখনো আমাকে একটা টাকাও দেয় না। হ্যাঁ মানে আমার এমনও একটা ঈদ গেছে আমাকে নতুন কাপড় উড়াই না ফিন দিত না, পুরান কাপড় উড়াই না ফিন দিত, যেগুলো না ফিন্দার মতো ওগুলা ফিন দিত। কিন্তু আমার মা কাজ করতো, ম্যাচ খাওয়াইতো, প্রতি একজনের থেকেই মানে করেন 2-3 হাজার টাকা করে নিত। এখানে আমি একটা সত্যি কথাই বলি, যেটা জীবনের কাহিনী বলতেছি সত্যিটা বলে, আমার মার কাছ থেকে মানে আমার বাবা জিয়া বিয়ে করছে একটা, আর আমার মা বাবার কাছ থেকে জিয়া বিয়ে করছে চারটা। এটা সব থেকে খুব খারাপ, মানে আমার মাকে আমি কোনোদিনও মাফ করবো না। বুঝতাম না, একটার পর একটা বিয়ে করতো, একটার পর একটা বিয়ে করতো, দেশি নিয়ে যেত, তখন তো আমি জানতাম না বুঝতাম না। আমার মা বিয়ে বসে চারটা, আমার বাবাকে নিয়ে 5টা, কারণ খুব কষ্ট লাগতো।
হ্যাঁ বলুন। তারপর
তারপরে দিন তো ভালো যেতেছে, যাওয়ার পরে না হঠাৎ মানে মা দেশে চলে গেছে, তখন লোক ছিল 2টা মানে খাইতো আমাদের ঘরে, তখন মা আমার কাছে টাকা দিয়ে গেছে, বলছে হিসাব করে করে খরচ করবি, হিসাব করে করে রান্না করবি। তখন আমি গার্মেন্টসে কাজ করতাম, আবার একদিন গার্মেন্টসে যাইনি কারণ আমার পক্ষে সম্ভব না, তখন আমাকে মানে আমার পক্ষে সম্ভব না যে আমি রানমু আবার যামু আবার দুপুরবেলায় খাওয়ানো সবাই লেগে বাড়মো আবার রাত্রেও সবাই লেগে রানমু। তখন মানুষ হলো 4 জন, তখন আমি 2 দিন গার্মেন্টসে যাইনি, যা রানতে যাই চাল শেষ, চাল শেষ। আমি একটা লোককে বললাম মামা আমার কাছে তো আমি তো চাইলের বাজার সদার কোন নিয়ম কানুন কিরকম কোন দাম আমি জানি না, আমি আপনার 200 টাকা দিই, আপনি আমার 5 কেজি চাইলে না দিয়ে যাবেন। পরে লোকটা বললো কি আচ্ছা তুমি আমার 200 টাকা দাও, আমি 5 কেজি চাইলে না দিয়া যাইতেছি রাত্রে, মানে আমি সকালবেলা রান্না করবো। সে আমাকে কি বললো রাত্রে দিয়া যাই বলে এই যে গেছে, আর কোনো খবর নেই, সকালবেলা দেখে কি মাকে সদর বেলাঘাট থেকে নিয়ে আসছে। এখন তো আমার ঘরে চাল নেই, আমি তো রানতে পারিনি, কেউ না খেয়ে রয়েছে।
আচ্ছা আমি এখানে একটু পরিষ্কার হতে চাই, আমি ঠিক বুঝতে পারলাম না, এই মামাটা কে যাকে আপনি চালের জন্য টাকা দিলেন?
আমাদের ঘরে মেস খেত।
ও পাশে থাকতো আপনাদের ঘরে মেসে খাইতো?
হ্যাঁ
মানে মেস খেত মানে আপনাদের ঘরে খেত, টাকা দিত প্রতি মাসে?
হ্যাঁ।
আচ্ছা আর আপনার মাকে কে নামিয়ে নিয়ে আসলো সদর ঘাট থেকে?
ওই
মামাই নিয়ে আসছে।
ওর সাথে একটু ভালো সম্পর্ক ছিল।
ওকে ঠিক আছে বলুন। তারপর
যখন আসলো তখন আমি বললাম মামা আপনি যে আমি রাতে 200 টাকা দিলাম, বললাম যে চাল দিয়ে যাবেন, আপনি তো চাল দিয়ে গেলেন না, আমি তো রানতে পারিনি, না খেয়ে রয়েছি, আর কেউ খাইতেও পারবো না। আমি যখন ওকে টাকাটা দেই তখন আমার একটা বান্ধবী না মানে পাড়াপড়শি একজন বসে ছিল, ও দেখছে যে আমি ওকে 200 টাকা দিছি, ও আমাকে বললো কি ডাইরেক্ট যে তুমি আমার কখন টাকা দিছো, কিসের টাকা দিছো? তখন আমার না খুব কষ্ট লাগলো, না বলার পর থেকে আমি যে মেয়েটা আমার সাথে বয়েছিল ও মেয়েটা ডাকছি, আমি কি দেখো আপু আমি না হ্যাঁ মামার রাতে 200 টাকা দিছি তোমার সামনে, কয় কি হওয়া দিছস তো, কয় কি কার লগে রাইতে ঘুরে মুড়ে কস দিলাই আমার 200 টাকা দিছ দেখ। এই কথা শোনার পরেই না মা আমার কথাটা একটু শুনল না। আমাকে মা তখন সাথে সাথে খুব মারল। ইট আনামনো মেয়েটা আমার গায়ে ঝিল্লাইল, আনামন ঝিল্লাইল, ইট দিয়ে ছেঁচল। কিন্তু আমার মা আমার বিশ্বাস না করে ওই লোকটাকে বিশ্বাস করলো। জীবনে প্রথম কষ্ট যাকে উঠলো, ওই মায়ের গুতায় খাইয়া আমি গার্মেন্টসে গেছি, ওদিনই বেতন দিছে। যেদিন আমি মার খাইছি 1662 টাকা ওদিনই বেতন পাইছি। তারপরে না আমি আর ওই যে নার্গিস আপা মানে আমার সাথে ছিল মানে পাশের রুমে, ওই নার্গিস আপা বলে নাই হ্যাঁ ও তো বেতন পাইছে। মা রাত্রে জিজ্ঞেস করছে নার্গিস তোকে কি বেতন দিছে, পরে নার্গিস আপা না আমাকে সবসময় কইছে তুই দূরে কোনো জায়গায় জাগা, আমাকে কয়ে যাবো আমি ঢাকা শহরে কিছু চিনি না। পরে ওই নার্গিস আপা না ওদিন নিজেই বুদ্ধি করে বলছে কি না বেতন দেয় নাই, দেয় নাই বলতে পারে আমি আসছি পরে আমার লাভ দিয়ে জিগাইছে। নার্গিস আপা আমার তাতে যে ধরছে তোর মা যদি কয় বেতন দিস তুই কবি না, পরে না আমি ও করছি না বেতন দেয় নাই কালকে দিব। ওদিনই আমার মানে একটা কষ্ট, আমি সারাদিন খাইনি, পরে কানতে কানতে না পরের দিন সকালবেলা না আমি ঘুম থেকে ওইটাই হাঁটা শুরু করছি। এই মার কাছে আমি থাকবো না, আমি যত হার গর্ভদেরি মাইয়া হ্যাঁ আমার বিশ্বাস না করে হার ঘরে খায় ওই বেটার বিশ্বাস করলো 200 টাকা লইকা। তখন আমি একটু একটু টাকা সম্পর্কটা বুঝি। পরে সকালবেলা উঠে আমি হাঁটতে 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 অনেক দূরে গেছি। যে একটা রিক্সাওয়ালাকে বললাম কি ভাইয়া আমাকে রেল লাইন নিয়ে যান, মানে আমার কথা রেল লাইন তো অনেক অস্তি বস্তি থাকে, যদি ওখানে যাই তাহলে হয়তো আমার কোনো জায়গা দিতে পারে। পরে লোকটা না রিক্সাওয়ালা লোকটা না খুব ভালো আমাকে বললো কি আপনি রেল লাইন যাবেন কেন, মানে আমাকে রেল লাইন মানে অনেক মানুষ থাকে তো আমি ওই মানুষের লাগে থাকবো, রেল লাইন কি ভালো মানুষ থাকে তুমি রেল লাইন যাবা, তুমি আমার লাগে আমার বাড়িতে আহ কি হয়েছে আমাকে আমার বাপমা আমার অনেক মারছে আমি বাপমার বাড়ি যাবো না। তখন রেল লাইন না নিয়ে বেটা কি করলো বেটার বাসা আমার নিয়ে গেলো, বেটার বাড়ি তিনটা মেয়ে আর বউ ঘরে হ্যাঁ রিক্সা চালায়। পরে বেটার বাড়িতে আমার নিয়ে গেল, নেওয়ার পরে ওই ভালোই চলতেছি আমার ওখানে, তখন তো আমি হেল্পার ছিলাম। বললো কি তুমি কি কাজ করো, তখন আমি সাহস করে বললাম কি আমি গার্মেন্টস অপারেটর। বলে কি তুমি অপারেটর, আমি কি হ্যাঁ। পরে আমাকে DAD থানা পুকুরপাড় ইন্টারভিউতে নিয়ে যায়, অনেক বড় গার্মেন্টস। তখন আমি ইন্টারভিউ দিই, আল্লাহর মধ্যে একটু একটু হয় পারি। পরে বল না আমার নিয়ে নিচ্ছে, তখন আমার বেতন হয়েছে কত 2500 টাকা, যত সিনিয়র না নর্মাল ওভার টাইম নিয়ে আমি 3000 টাকা পাবো। তখন ওর বাসায় আমি ম্যাচ খাইলাম, খাওয়া থাকে আমি ওকে 2000 টাকা দিব। আমি বাবুর ওই এলাকায় একটা ছেলের সাথে পরিচয় হয়।
কিভাবে হলো পরিচয়?
কি মানে আমি যে বাসায় থাকতাম ওরা ফলো করতো যে এই এলাকায় মেয়েটা নতুন আসছে কোথা থেকে আসছে। মানে ওর আর 2-3 বন্ধু মিললে মানে আমাকে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিল। নেওয়ার পরে হঠাৎ করে একদিন আমি বিকা বলে আমাকে বলে কি মানে আমার সাথে ওর যে বাসে ছিলাম ওর বার মেয়ে ছিল, ওই মেয়ে আর আমি আর ওই মেয়ের একটা বান্ধবী দুজনে হাঁটতেছি, হাঁটার মধ্যে ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে কি তুমি ছবি দেখতে যাইবা, ওই মেয়েটা বলছে না আমি ছবি দেখতে যাবো না। পরে আবার আমাকে জিজ্ঞেস করছে তোমার নিমো না নিমো ওই যে তোমার বান্ধবী নতুন ডারে। পরে আমার জিজ্ঞেস করছে যে তুমি ছবি দেখতে যাইবা, আমি কি না আমি ছবি দেখি না আমি জীবনও ছবি দেখি নাই। তারপর দিয়ে সে আমাকে বলে কি ভালো না গেলে। পরে যখন আমাকে এটা জিজ্ঞেস করলো পরে আবার জিজ্ঞেস করলো যে তোর কি জিগাইছে, পরে আমি বলছি কি যে ছবি দেখতে যাইব, ছবি দেখতে যাইব তা ল। পরে না গেছি, সবাই যত কইছে তিন বান্ধবীর লাগে তিন বন্ধু একজেস্ট হয়ে গেছে, আমি ওর সাথে পড়ছি ছবি তখন আরম্ভ হয়েছে, তখন নিয়ে গেছে। তাই কইছে অনেক ভালো মন্দ কথা কইতেছে তুমি তোমাকে আমি ভালোবাসি এরা সেটা, আমি বলছি না আপনি অনেক বড় লোক ছিলেন আপনার সাথে আমার মানায় না। কথা বলতে বলতে বলি না হঠাৎ করে আমরা যে ব্যান্সারটা পেয়ে তো বসছি যে ব্যান্স ব্যান্স ঠাস করে ভাঙ্গা পড়ে গেছে, খুব মানে আমি ভয় পেয়ে গেছি এটা কি হলো। পরে কি ব্যাস ভাঙ্গা গেছে কি ভালো কথা, পরে না ও তো এমপির হয়ে পড়ছি আসার পর পরে না এমনি চলতেছে কয়েকদিন চলার পথে না একদিন আমাকে বলে কি আস আমরা এক জায়গায় ঘুরে আসি, আমি বলি না আমি ঘুরতে যাবো না আমার কাজ আছে। পরে একদিন ঘুরতে নিয়ে যায় ছবি টবি দেখায় দেখায় তারপর হ্যাঁ ছেলেটাই ছেলেটা কিছু করতো না। পরে খুব ভালো চলতেছে হঠাৎ একদিন আমি বেতন পাইছি, আমার কাছে তুমি বেতন পাইছো আমি হ্যাঁ পাইছি হিসাব করছে মানে আমি কয় টাকা বেতন পাইছি, আমি তো খুব ভালো ছিলাম তোর হাতে দিয়ে দিছি। তারপর না ও কি করছে সব টাকা গুন না 500 টাকা রাখা দিছে, আমি আর কিছু বলি নেই কয় টাকা আমি চা নাস্তা খাবো না তুমি বাইর যাও। আমাকে আচ্ছা উনি এলাকার একটা ছেলে ওর বাড়ি বাবুরেল, ওর বাই জার্মান থাকে আর নিজস্ব বাড়ি বাবুরেল তিনতলা বিল্ডিং, যে তোমাকে আমি ভালোবাসি, আমাকে আপনার আমি ভালোবাসি না আপনার কত বড় লোক, কোথাও তো আমার গায়ে লেখা আছে কিনা বড় লোক। তখন তো একভাবে ভালোই, তো হঠাৎ করে একদিন আমি ওর বলিনি যে হ্যাঁ ভালোবাসি। যে বাসাটা ছিলাম, যে ভাইয়ের বাসায়, ওই ভাইয়ের মেয়ে আর আমি একসাথে ছিলাম না, থাকার মতন ওই মেয়েটা আমাকে বলে কি যে আসো সানি আপু, যে আমরা ওর বাসায় যে দেখি বই আর ঘুরে টুরে আহি। মানে ভূত মাথার ভিতরে চাপাই দিছে ও আমার, যা হো ওরে বললে ও তোমার ঘুরতে নিয়ে যাবো। তো ওরা তো অনেক বড় লোক, ওর গেটের সামনে আমি গেছি, যাই আমি কই কি সেলিম ভাই আছে। পরে না ওর মা আমাকে কি বকা দিল, চন্দ বকা দিল সেলিমকে, সেলিমের দ্বারা আবি নায়ন চন্দ বকা দিল। আমি কই বাবা আমি দেখছো তোর লেগে আজকে আমি বকাটা খেলাম। পরে বাসার জন্য আসে বসে তোর না মানে এলাকা পুরো ছড়াই গেছে গা সেলিমের লাগে আমার লাগে সম্পর্ক। আমি তো কিছুই জানি না যে ওর লাগে আমার সম্পর্ক কি এর। পরে হঠাৎ করে আমার কি করছে, ওর এক মানে আত্মীয়ার বাসে আমার রাখছে, ওই দোকানদারের খালু রাখে তো ওই বাসে আমার নিয়ে রাখছে, ও রাখছে কয়েকি আমার কারণে তোমার এত বকাবকি করে, তাহলে চলো তোমার আমি এক জায়গায় নিয়ে রাখি। রাখার পর না প্রতিদিন ও আসতো, আসে না আমাকে অনেক কিছু করতো, বিয়ের আগে আমাকে সব হয়ে গেছে ওই বাসেই। তা একদিন দুদিন তারপর ওর বড় হয়ে জানিয়ে গেছে যে আমি এবার থাকি। কি করলো, আর একটা বাসে ভাড়া করে মানে মেস থাকার ভাও করে দিল, থাকতেছি ও আমার কাছে আসতেছে যাইতেছে সবকিছুই হইতেছে। তখন ওই মরছে আমার আমার একটা বাচ্চা এসে বড় বেটে।
ওহো, ছেলেটার নাম কি ছিল?
সেলিম।
ওকে,
আসার পরে ঠান্ডা আমি অনেক ভূমি করতে গেলাম তো জানি না। পরে ডাক্তার দেখাইছো নিয়া, তো বলছে আমি প্যান প্যান্ট। পরে পরে আমার বললো কি আমি তোমার বিয়ে করবো, তুমি ফালাই দাও এটা এখন। আমি বলছি এটা এখন কেমনে ফালাবো, আমার ভয় লাগে আমি ফালাই দেবো না, অস করে ফালাইছে। তোমার কদিন পরে বিয়ে করি, বাড়িতে সবাইজন রাজি।
সেই সময়টাতে আপনাকে কোথায় রেখেছিল?
ওর আন্টির বাসায়।
ওর আন্টি এসব জানতো?
পাড়াপড়শি, হ্যাঁ, ওই নিয়ে ফালাইছে। আর ডাক্তারের সাথে পরামর্শ করে হেরাই নিয়ে গেছে, নিয়ে গেছে বলার কথা। আমি তো মনে করছি আমার বিয়ে করবো, এমনি 2008 শেষ হয়ে গেছে, 9 পড়ছে, ফেব্রুয়ারির দিকেই ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক। ও বলতেছে আমাকে যে আমি তোমাকে বিয়ে করবো, আমার ফ্যামিলির আমি রাজি করাইনি।
ওকে,
কিন্তু ওর সাথে আমার এতদিন ধরে সম্পর্ক, ও কোনোদিন আমার ফ্যামিলির কথা জানতে চাই নাই।
ফ্যামিলি কোথায় আছে, কি করে,
ফ্যামিলি কি করে,
কিছু
জানতে চাই নাই।
ওকে,
আর আমার মাথা কোনোদিন এরকম স্মরণ আসে নাই যে ওরা জানতে চায় নাই কি এখানে, আমি জানি না। তারপরে ভালোই ওর সাথে এরকম সম্পর্ক, কিন্তু প্রেম প্রীতি এরকম না, কিন্তু ওর সাথে আমি কথা বলি সম্পর্ক, মানে ও আমাকে যা যা বলে আমি তাই তাই করি।
আচ্ছা,
কিন্তু যে মন থেকে একটা ভালোবাসা এরকম কখনো হয় নাই। থাকার পরে একদিন হঠাৎ করে আমার মা আসে আমার আব্বাকে নিয়ে, মানে হঠাৎ করে সকালবেলা ওর সাথে আমি শুয়ে রয়েছি, সকালবেলা আসে আমার আব্বু ওকে ডাইরেক্ট নিয়ে বলে যে তুই যে ওর সাথে থাকোস, তুই করে কি বিয়ে করেছিস, মানে আমার আব্বু যশোরে। পরে তখন কামিল আমাকে আসমস কোথা দিকে দেখাইতে পারতেছি না, কি কম হয়েছে, মায়ের তো দিন লইছে ওরা মারবো, আব্বু লইছে মারবো, ওরা মেরা লাগবো, পুলিশে দিব, যেহেতু ওকে একটা পুলিশ আব্বু পুলিশ টুলিশ খবর দিতেছে ওরা ধরবো। এখন আমারও খুব ভয় লাগতেছে যে ওর সাথে দুদিন আমি থাকলাম, যেহেতু করে আমি ভালোবাসি আর না বাসি সবসময় ওর ভালো দিকটাই আমি দেখছি। হঠাৎ করে পুলিশ আইসা পড়তেছে, গাড়ি আসছে, ওর নিয়ে যাব। ওই অবস্থায় কি করলো, দোতলা থেকে ফাল দিছে গেছে। এখন তো আমি একার বাড়ির ভিতরে সবে আমার খারাপ জেনে গেল, সে মেয়েটা খারাপ খারাপ দিকে ওর সাথে আছে। পরে একদিন ফোন দিয়েছে, পরে আমি ভালো মতো বলছি তুমি কই, আমি আসি বাসায়, আমি আছে, তুমি যে বললে আমার বিয়ে করবা, বিয়ে কি করবা না।
এটা কতদিনের সম্পর্কের পরে, এটা ওনার সাথে পরিচয় হওয়ার পরে যে আপনারা?
এক বছর পরে।
এক বছর পরে। ওকে,
পরে বললো কি হ্যাঁ আমি তোর বিয়ে করবো, তো আমার যদি বিয়ে করো তাহলে তুমি দোতলা থেকে ফাল দিয়ে দৌড় দিলা কেন। পরে বলে আমার ভুল হয়ে গেছে। পরে বাড়ির ভিতরে তখন তোমার মা একবার ডাইরেক্ট বলছে যে আমি তোর মাইয়া বলছে মানি না, কোনোদিন আমার কাছে আসবি না, আমি কি কবে তুমি আমার মাইয়া বলতে মানছিলা, তুমি যদি আজকে ভালো হইতো তাহলে কি তোমার আমার কপালে এত অশান্তি হইতো। এমনি যাই, এবারে হঠাৎ করে একদিন আসছে পয়লা বৈশাখের দিন, পরে আমাদের পাশে বাড়ি ভাড়া একটা, ওরা আমি বলি কি আন্টি আমার তো বিয়ে হয়নি, ওনো বিয়ে করতে রাজি হয়েছে, কথা হলো আসতে বলে আমরা নিয়ে বিয়ে দিয়ে মনে। পরে ফতুল্লা গাজী বসে নিয়ে আমার পয়লা বৈশাখের মাসের 14 তারিখে বিয়ে দিচ্ছে।
ওর কোন অভিভাবক এখানে ছিল, বিয়েতে ছিল
না? ওর কেউ ছিল না, আমারও কেউ ছিল না।
ওই পাড়াপড়শিরা মিলিয়ে আপনাদের বিয়ে দিয়ে দিল, কাজী অফিসে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের সময় যে রেজিস্ট্রিটা হয় সে রেজিস্ট্রির ফটোকপি বা কোনো কিছু কি আপনি সংগ্রহ করেছিলেন?
প্রথমে একটা টুই দেয়, ছোট একটা কাগজ দেয়, ছোট কাগজটা ওর কাছে ছিল,
আপনাকে দেয়নি?
আমাকে দেয়নি।
ওকে, তারপর
ওই বাসা ছেড়ে দিলাম, বাসা ছেড়ে আবার অন্য বাসায় ভাড়া নিচ্ছি, যে বাসায় থাকবো না বাসায় খারাপ করে। হ্যাঁ, সে অন্য বাসায় যখন ভাড়া নিচ্ছি তখন এরকম আমার একটা অবস্থা, গার্মেন্টসও কাজ নেই, গার্মেন্টসে কাজ নেই যেহেতু আমার ঘরে তো ভাত নেই, ও তো আমাকে টাকা পয়সা দেয় না, যদি আমি কাজ করি তাই ভাত ছুটে কপালে, না তাহলে ছুটে না, এমনি কাজ করতেছি। একদিনও আমাকে বলে কি যে আমার মোবাইলে চার্জার কিনো, মোবাইলে চার্জার নাই, তুই যে গার্মেন্টসে কাজ করস তোর কাছে টাকা নেই একটা চার্জার কিনা দে, মানে কিছু কিছু কথা কথা না আমাকে অনেক আবার বাবার মানে অনেক বিশ্ব ধরনের বকবি করতো।
ওহো ওহো, খুবই খুবই কষ্টকর,
খুব খারাপ লাগতো, কি করবো এখন। করার পর গার্মেন্টসের কন্ট্রাক্টর যেটা ওকে আমি বললাম, ভাইয়া আমার না 200 টাকা লাগবো, ২০০ টাকা দিয়ে তুমি কি করবো? আমি 200 টাকা দিয়ে আমার জামাই একটা চার্জার কিনবো, টাকা লাগবো। পরে বললো কি চার্জার কিনবো, তাহলে যত টাকা নাই তুমি এক কাজ করতে পারো, তোমার আমি পরে দিবো না, পরে আমার যোগাযোগ করো। ভাবলাম হয়তো বা কাজে শেষে যখন ছুটি দেবো তখন মনে দিয়া দিব। তখন আমাকে সাদে ডাকলো, বললো আসো সাদে, সাদে একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমে দুনিয়ার কাপড় চুপড় হালানো পুরনো, ওখানে আমাকে অনেক মানে হাতে ধরে হাতে ধরছে, মানে অনেক জোরাজুসি করতেছে আমার সাথে শালীন সম্পর্ক করব। পরে আমি বলতেছি ভাইয়া এটা ঠিক না, ভাইয়া আমার জামাই আছে, আমার জামাই আমার যদি কোনদিন হনে আমার খারাপ ভাববো, সেখানে জোরাজুরি করে করার পরে আর করতে যেত না পারে আগে আমাকে, তারপর 200 টাকা দিয়ে দিছে। ২০০ টাকা
আপনি কি করলেন, ধার করলেন তার কাছ থেকে?
ও আমাকে একবারের জন্য দিয়ে দিছে 200 টাকা।
ওকে,
যে অনেক কিছু যোগাযোগ করছে আমি যেন কাউকে না বলি, কি 200 টাকা নিয়ে আমি কাউকে আর কিছু বলি নাই, আমি পাশে গেছি বলছি কি কন্ট্রাক্টর কাছ থেকে আমি এটা ধার নিচ্ছি
ওর চার্জার কেনার জন্য।
পরে কিনা দিছে, পরে একটা চার্জার কিনেছে, অটো চার্জার কিনছে, কিনা কত খুশি হয়েছে। তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমার যদি হোক তো আমার স্বামী খুশি হয়েছে, তাহলে আমি আর কিছু বলি নাই। পরে হঠাৎ একদিন ডিএডিতে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে ডিএডিটা খুব খারাপ আমাদের এলাকায় নারায়ণগঞ্জ 2 নম্বর গেট, তো ওখানে অনেক মেয়েরা বাজে বাজে মেয়েরা দাঁড়ায়। গার্মেন্টস ছুটি দিছ তো, একটা বান্ধবী আসার কথা আমি দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে পিছন দিয়ে একটা লোক আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো কি এদিকে আসো। এখন আমি চিন্তা ভাবনা না করে ওর সাথে সাথে গেলাম, এদিকে আসে বলো আমাকে 2 নম্বর ইতে নিয়ে গেল, মানে উপরে নিয়ে গেছে, ও দোতলে উঠতেছে, আমি ওর পিছু পিছু দোতলে উঠতেছি।
ওই মেয়েটা আপনাকে ডেকেছে?
না, এটা ছেলে, যে মেয়েটার জন্য আমি দাঁড়িয়েছি মেয়েটা আসে নাই,
একটা ছেলে আপনাকে ডেকে নিয়েছে। তো আপনি কেন অচেনা অজানা একটা ছেলের সঙ্গে উঠতে যাবেন?
আমি ভাবছি কি হয়তো বা ও কেউ চেনে, এই কারণে আমি যার জন্য দাঁড়িয়েছি, আর আমার তো মনে হয় চিনা ছাড়া তো অচিনা কাউকে ডাক দিবে না, এই কারণে আমি ওর পিছু পিছু গেছি। আর ওর ভাই ওর সাথেই করে আমি ভাবছি যে এটি ওর ভাইয়ের বন্ধু বান্ধব হইতে পারে আমার ডাকে, এই কারণে আমার পিছু পিছু গেছি। উপরে উঠতে আসছে দুতলায়, আমি বলি কি তো এরা কার বাসায় আসলো, ভাবতেছি। আর ও এত উপরে এসে বললো, আমার তো বললো না যে ও ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমি এখানে উপরে এসে বইয়া রয়েছে, আজকে উপরে যায়নি।
আপনি এরকম মনে করছেন?
হ্যাঁ, আমি এরকম মনে করতেছি। দিজাইতে যে 3 তলা উঠছে, ওটা বা একটা রুমে গেছে, রুমে যা দরজাটা লাগাই দিছে, ছেলেটা দরজা লাগাই দিছে। এখন আমি বলি কি দরজা লাগাই দিছেন? আমি যার জন্য দাঁড়িয়েছি হ্যাঁ কই, কয় হ্যাঁ মানি, আমি আপনি এখানে আমার কেন আনছেন? কয় জান না হয় না কি তুমি ডং করো। আমি কি ডং মানে কি সে ডং করলাম, মানে আমি বুঝি নেই তখন। তখন আমাকে বললো কি যে তুমি জানো না তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? আমি কি আমি ওখানে আমার বান্ধবীর জন্য দাঁড়িয়ে রয়েছি, আপনি আমাকে কেন ডাক দিয়েছেন, আপনি কে? কে মানে তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়েছি? আমি কি বান্ধবী আমি ছুটি হবো তো নামবো?
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি এবং 4 মিনিট পরই আমরা ফিরে আসছি। আর আপনারা যারা অতিথিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর আজকে সানিয়া তার জীবনের গল্প নিয়ে এখানে রয়েছে। সানিয়ার মতো আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের সাথে ভাগাভাগি করতে চান আপনার ফিলিংসগুলো, অনুভূতিগুলো লাখো মানুষের সাথে, চলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আরো একবার বলছি 9115668, এটা পুরনো নাম্বার, 02 যোগ করে নেবেন যদি মোটোফোন থেকে ফোন করেন। এবং নতুন আরো একটি নাম্বার রয়েছে আমাদের, সেটা ব্যবহার করতে চান তাহলে সেটাও বলছি 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন, এবং চাপার পরে আপনি হ্যালো 8920 এর জন্য যে নির্দেশনাগুলো ওখানে দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন, আমরা এটা শুনে আপনার জীবনের গল্প প্রচারযোগ্য হলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, সানিয়ার কাছে ফিরছি, আর চলে আসুন ফেসবুকে সানিয়াকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিয়ে এবং ফেসবুকের স্ট্যাটাসে কমেন্টস করে আপনি জিতে নিতে পারেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। ওকে সানিয়া, যেখানটাতে আমরা ছিলাম, তারপর
হ্যাঁ, তারপর আমাকে অনেক দিই করলো, তারপর আমি চিল্লাচিল্লি করে রুম থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর না আমাকে যে মানে ইয়ার যে স্টাফ, আগে তো চিনতাম না যে এটা স্টাফ, এখন বের হওয়ার সাথে সাথে না আমাকে একজন একটা কার্ড দিল হাতে, বলো এই কার্ডটা তুমি রাখো, যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও। কার্ডটা নিলাম, সোজা চলে আসছে বাসে, বাসে এসে না কার্ডটা নিয়ে ভাবতেছি, লোকটা আমাকে বললো কোনোদিন যদি কোনো প্রয়োজন পড়লো, কেন বললো? আমি আরো এক সপ্তাহ মতো ওই কাটার কোনো মনেই করলাম না কাটার কথা, হঠাৎ করে এরকম অবস্থা হলো, গার্মেন্টসে কোনো কাজ নেই, চলার মতো কোনো আমি ব্যবস্থা দেখতেছি না। আর আমার হাজবেন্ড যে ও থাকতো ওর বাসায়, ওর বাসার কেউ জানতো না যে ও আমাকে বিয়ে করছে।
This track was downloaded from fusionbd.com.
এক সপ্তাহ পর একদিন এসে থাকতো, ও সবসময় নেশা করে থাকতো, আমি জানতাম না। আমি বলতাম তুমি এটি কি খাও, কয়েকটা সিরাপ, মানে দোকান থেকে একটা সিরাপ খাইতো বেশি।
কি খাইতো? ওকে, এটা খাইতো সবসময়?
হ্যাঁ।
ওকে,
সিরাপের মতো ডাক্তার দোকানে বিক্রি করে 50 টাকা করে, এই জিনিসটা না পুরো একদম খারাপ লাগতো। পরে আমি বলতাম কি তোমার এরকম কি অসুখ যে তুমি একটা বোতল পুরো শেষ করে ফেলো? আমি তো জীবনও দিইনি একটা বোতল পুরো কেউ শেষ করে ফেলায়, কেয়া তবু তো বুঝবি না। বেশ ভালো কথা, তোমার ওষুধ তুমি খাও। খাই সারা রাত চেয়ে থাকতো, আর সারা দিন ঘুমাতো। কোন ধরনের অভ্যাস, আমি এই মানুষ তো জীবনও দেখি নেই। কিন্তু আমার কথা ছিল কি যে আমাকে খাওন দেখ আর না দেখ, আমি একটু থাকতে তো পারতেছি, আমি কেউ বকা তো দিতেছে না, কেউ খারাপ তো করতেছে না, এইটাই ছিল আমার মেন কারণ ও আমার সাথে থাক। থাকতে থাকতে আমি কিভাবে যে মায়ের জন্য জড়াইলাম নিজেও যাই না। ও আমাকে কখনো একটা টাকা দিত না, মাঝে মধ্যে যদি মন চাইতো ঘরে কিছু কিছু বাজার করতো, এই আর কিছু না। আর কোনোদিন ও আমাকে একটা পোশাক, কত কিছু গিফট করে, ও কখনো আমি কিছু গিফট করে নাই, আমি ওকে করছি, তাও আমি কোনো কিছু মনে করিনি। তারপর হঠাৎ আমার এদিন এমন অবস্থা, কোনো কাম কাজ নাই, ঘর ভাড়া আসে পড়ছে, আমার পাতিলে ভাত নাই, আমি না খেয়ে রয়েছি, এমনও দিন গেছে রাত রাত আমি না খেয়ে শুয়ে রয়েছি, শুধু পানি খেয়ে রয়েছি। কিন্তু ও ওর বাসায় আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাই তুমি কি খাইছো, কিন্তু ওর যখন প্রয়োজন করতো তখন ও আসতো, তখন ও যখন ও আসতো তখনও কিন্তু কিছু নিয়ে আসতো না, খালি হাতে আসতো। ও আসলে যেমনি পারো আমার কিছু একটা করতে হইতো, আমি চুরি করি ডাকাতি করি বা যা আছে তাই করি, ওর খাওয়ান দিতে হইতো, চিল্লাচিল্লি করতো, কাম করস, পরে বাজে ধরনের কথা কইতো। পরে নিজে বাধ্যতামূলক একদিন আমি নাম্বারটা ফোন দিলাম, তারপর আমি বললাম ভাইয়া মেহেদি, ভাইয়া মেহেদি ভাইয়া, এই যে আপনি আমাকে এদিন ফোন নাম্বারটা দিয়েছিলেন, আমি সে কয় তুমি আসবে? আমি বলছি হ্যাঁ আমি আসবো। কেন আসতে বলছে আমি তো সেটা জানি না, বলছো তুমি আসবে? আমি বলছি হ্যাঁ আমি আসবো। পরে বলছে তুমি সকাল 8টা বাজে চলে আসবা। সত্যি আমি গেছি, যাওয়ার পর দেখি কি একটা ছেলে আমার রুমে আসছে। আসলে বললাম আপনি ওই রুমে ঢুকছেন কেন? গেছি পর আমাকে বলে কি তুমি স্ট্যান্ডার হয়ে সাজুগুজু করে বসো।
আপনি তো তখন কাজ করতেন, রাইট? গার্মেন্টস এ কাজ করতেন, যে টাকাটা পেতেন সে টাকা দিয়ে আপনার চলতো না, এটা আমি বুঝতে পেরেছি। আর এই যে মেহেদির সঙ্গে আপনার সেদিন কাকতালীয় ভাবে যোগাযোগ হলো, আপনি তো কিছুটা হলেও আজ করতে পারেন যে মেহেদি আসলে কি ধরনের ছেলে ছিল, আজ করতে পারেননি?
সেটা
ছিল না, কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছে এবং আপনাকে তো নিয়ে গেছে ওই ধরনের
অনৈতিক।
কার কার্ড ছিল?
হোটেলের
কার্ড ছিল।
যখন আমি নামে আসি তখন স্টাফ আমাকে বললো কি কার্ডটা নিয়ে যাও, কোনো প্রয়োজন পড়লে ফোন দিও। আর যে আমাকে নিয়ে গেছে ওর রুমের ভিতরেই।
ওর সাথে আপনার কোনো কথাবার্তা হয়নি?
ওকে তো আমি চিনি না।
আচ্ছা, তার মানে আপনি যে কার্ডটা দিল এই কার্ডটার কাহিনীও আপনি জানেন না? আসলে কার্ডটা দিয়ে কি হয়?
না, জানি না।
ওকে, মানে আপনি মনে করেছেন যে প্রয়োজন পড়লে ফোন দিও, মানে হচ্ছে এই প্রয়োজনটা আসলে যে কোনো প্রয়োজন হতে পারে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। ওকে, তারপর
আসার পরে আমি বলি কি আপনি কেন আসছেন এখানে?
জি,
তুমি কি নতুন নাকি? পরে আমি বললাম কি হ্যাঁ আমি আজকে নতুন আসছি, কাকে কখনো কোথাও যাও নাই? আমি কি না পরে লোকটা না দেখে মনে খুশি হলো, তবে তো ভাই নতুন আসেন আমার কয়ে আপনি করতেছে জোর জাবজ করতেছে। পরে আমি বলতেছি কি ভাইয়া এবং করতেছেন, চিলামিলি করে বাইরেছি। যে লোকটা মেয়ে দিবে আমাকে কাটটা দিছে ওর কাছে গেছে, এটা কি এখানে যদি তুমি থাকতে হয় এটাই হলো, এটা তোমার টাকার প্রয়োজন, তোমার এটা করতে হবে, টাকার প্রয়োজন না হলে তুমি চলে যেতে পারো। মুহূর্তে আমি চিন্তা করলাম আমার গার্মেন্টসে কোনো কাজ নাই, সবকিছু বন্ধ, আমি যদি এখন বাধ্যতামূলক এটা না করি তাহলে আমি খাইতে পারবো না, আমার না খেয়ে মরতে হইব। তার বাধ্যতামূলক ওদিন আমি নত হয়েছি, হওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছিল। পরে হ্যাঁ আমাকে ওষুধ ওষুধ আইনা দিছে, একদিনে তো 4-5টা তো মুখের কথা না, মানে গেছি যেদিন বেশ আমি ভালো টাকা পেয়ে গেছি। গা
কত টাকা পেয়েছেন আপনি প্রথম দিন?
প্রথম দিন আমি 2,500 টাকা পেয়েছিলাম।
আপনি যখন এই কাজগুলো করছেন আপনার ভিতরে কোনো খারাপ বোধ কোন ধরনের?
না, আমার তখন কোনো ভূতি আসেনি, আমার ভূত হলো একটাই, আমার টাকা লাগবো।
এই টাকা দিয়ে কি হবে? আপনার ঘরের চাল কেনা হবে?
ঘরের চাল কেনা হবে, ঘর বাড়াতে হবে, নিজে চলতে পারবো।
কতটা বাধ্য হলে মানুষ এই ধরনের কাজে জড়ায়, যাদেরকে আমরা গালি দেই রাস্তার মেয়ে বলে, যাদেরকে আমরা গালি দেই আরো খুব অশ্লীল অশ্লীল বলে, তারা কেউই শখ করে পেশাটাতে যায় না। এবং কতটা বাধ্য হলে, কতটা নির্মম অসহনীয় ব্যাকগ্রাউন্ড থাকলে একটা মেয়ে এই ধরনের পথে পা বাড়ায়, নতুন করে বলার কিছু নেই। তার অসংখ্য উদাহরণ আমরা হ্যালোইট 920 তে দেখেছি। বলুন, তারপর
বিকেল 4টা বাজে চলে এসেছি, আমাকে 2,500 টাকা দিছে। কেন 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 কিভাবে দিছে আমি সেটা কিছু জানি না। ওদিন আমি প্রায় 8-9টা ছেলের সাথে আমি কুর্সি করার পরে আমাকে ওষুধ কিনা দিছে। হ্যাঁ,
আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি এই কাজগুলো করছেন? আপনার হাজবেন্ড কোনো কাজ করতো না, পরিবারে কোনো টাকা পয়সা কিচ্ছু দিত না, এগুলো নিয়ে তাকে আপনি বলতেন না যে তুমি পরিবারে টাকা পয়সা দাও?
অনেক বলছি, বলছি আমি কি করবো, আমি কিছু করতে পারি না, কি করবো, আমি তুমি গার্মেন্টসে কাম করো, তুমি তো শিখি দাও, তুমি তো লেখাপড়া জানো, এমনি বলতো যে তুই চালা আমি দেখতেছি। পরে তো আমি এখানে বাধ্য মিল ওখানে গেছি, এটা ও জানে না, আমি জানাই নি, 2,500 টাকা বাইক নিয়ে গেছি। কত খুশি আমি, ওদিন ভালো মন্দ রান্না করছি, ঘর ভাড়া দিছি। হ্যাঁ, দুদিন পর আবার গেছি, মানে এরকম একটা আমার এখন আর গার্মেন্টসের চিন্তা ভাবনা ছিল না, যে গার্মেন্টসের চিন্তা করলে আমি কয়টা ঘরে এখানে বলে ভালোই পাই। হঠাৎ করে যাইতে যেতে মানে এরকম যাইতেছি, জ্বলতেছি, খাইতেছি, ওকে আমি আর জানি তোর বাসায় থাকি আর আমি আমার বাসায়, সপ্তাহে একদিন আসে, সপ্তাহে একদিন তো আমি বাসায় থাকি। পরে একদিন যাইতে আসে, হঠাৎ করে একদিন না আমার আব্বু পুলিশের চাকরি করেছে, ও রেখ দিছে ওখানে, যা দেখে কি আমি ওখানে মুখ লুকে আসলাম, নাচিনার ভাং করে আসলাম।
আই এম টোটালি স্পিচলেস। আপনাকে একটু থামাচ্ছি, আপনি যে হোটেলটাতে কাজ করতেন সেই হোটেল আপনার বাবা গেল কিভাবে?
রেট দিতে পুলিশ ছিল তো,
আপনার ওই ওই পুলিশ বাবাটা গিয়েছে, মানে আসল বাবাটা না, পুলিশ বাবা গেছে রেট দিতে এবং গিয়ে
দেখে আমি
আপনার সঙ্গে চোখাচোকি হয়েছে?
না, আমার সাথে চোখাচোকি হয়েছে, কিন্তু আমাকে নাচিনার ভাং করছে, আমি নাচিনার ভাং করছি।
তারপর সে চিনেও না চেনার ভান করেছে? তারপর
ওখান থেকে আমার নিয়ে গেছে,
পুলিশে নিয়ে গেছে।
হ্যাঁ, নিয়ে যাওয়ার পর থেকে আমাকে ওই থানার ওখান থেকেই বলছে, মানে অন্যজনের কথা বললে বলছে ওরা যাই টাকা পড়লো, তুমি অন্যজনের মাধ্যম দিয়ে আমাকে সাইড করে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি মুখ কেমনে দেখাবো, মুখ তারপরে আব্বু আবার আম্মু ওকে বলছে আম্মু বিশ্বাস করে না। তখন তো নারায়ণগঞ্জে একটা ইসলাম মেহেদি নাম, মানে লোকটার নামও মেহেদি আর এইটার নামও মেহেদি। একটা মহিলার কাছ থেকে আমি একটা নাম বানিয়েছি ঢাকার পল্টনের দিকে। ঢাকা আসলাম একদিন, আসার পর দিকে সম্পর্কটা হয়ে গেল, হঠাৎ করে আমি আবার ই হই,
কনসিভ করে ফেলেন।
হ্যাঁ,
আপনার হাজবেন্ডের দ্বারা নাকি এইসব ঘটনা করতে গিয়ে?
না, হাজবেন্ডের দ্বারাই হয়েছে।
ওকে,
তখন তো আমার খুব টেনশন লেগে যায়, আমি কি করবো।
আপনি যে কাজগুলো করছেন নিয়মিত, আপনার হাজবেন্ড কি জানতো?
জানতো, জেনো না জেনার ভাঙ্গুরে থাকতো।
কিভাবে জানলো?
এত টাকা পয়সা আগে তো আমার কাছে দেখতো না, আর এখন আমি একটু ভালোভাবে চলতেছি দেখতেছে, বুঝতো
কিন্তু কিছু বলতো না। আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের বাড়িতে কে কে আছে, কারা থাকে, কখনো গিয়েছিলেন বিয়ের পরে?
হ্যাঁ, বিয়ের পরে আমাকে নিয়ে গেছিল একদিন।
তারপর
সবাই বলছে কি তুমি একটু কষ্ট করে থাকো, আমরা ম্যানেজ করে নিতেছি। নানানতে যে আমি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলাম, হওয়ার পরে কি হলো এখানে দশাটা আবার এটাকে আমার ই করতে হলো, এই দুইটা মশ করলাম। ও আমাকে যখন যেটা করি আমি তখন তিরির মতো চলতেছি। আমার কথা কি, আমি মনে হয় ভালোবাসি ও আমার হাজবেন্ড, এভাবেই যেতেছে, কিন্তু আমার মা বাবার সাথে কেউ সাথে আমার সম্পর্ক নাই।
তখন আপনি এই ধরনের মানে?
হ্যাঁ, এটা করতেছি।
গার্মেন্টসের পেশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন?
কি মাঝে মধ্যে যাইতাম।
আপনার পুরো মাস মিলে কত টাকা রোজগার হতো?
১০-২০ হাজার
টাকা।
হাতে দেখতাম না,
হাতে কোনো টাকা পয়সা থাকতো না?
থাকতো না। ও মাঝখানে আবার কি হলো যে ওরে টাকা হেন ঘুরছে, অচেনা ছেলেদের সাথে আমি গেছি।
ওপার মানে কোন ওপার?
নদীর ওপার।
নদী কোন নদী?
বুড়িগঙ্গা নদীর ওপার।
বুড়িগঙ্গা নদীর ওপারে গিয়েছে? ওকে।
পর আমাকে একটা ছেলে নিয়ে গেছে। কখনো কোথাও যাই না, মনে মধ্যে একটাই ভয় ছিল, কি করি না করি যে আশেপাশে থাকি, যদি কখনো শুনি তো এমনি আমার যেটা হয় এটি আমার না। একটা ছেলের সাথে গেছি, যাওয়ার পর একটা ওখানে আরো দুইটা ছিল, থাকার পর ওখানে আমাকে মানে ঘুমের ওষুধ খাওয়াই, আমাকে চা করার করে মানে আমার টাকা নূপুর ছিল, পায়ে টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সব নিয়ে গেছে। পরে ভোরবেলা দেখি কেউ নাই রুমের ভিতরে, একটা লোক আসছে, আইসা বলে তুমি কে? এখন অনেক বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছিল, যার যার সাথে আসছে ওকে নাম বলে কেউ চিনে না। পরে আমি আমার কাছে একটা টাকা নাই, পরে আমি অনেক কষ্ট কইরা বাসা আসছি, আসার পরে আমার হাজবেন্ড বলে তুই কই আসলি? ওদিন আবার আমার হাজবেন্ড আবার বাড়িতে আসছিল, মোবাইল তো আমার তো ছিল না, আমি জানি না। পরে আমি জিদের মতো আমি সব কয়ে দিছি, মানে অনেক তো কষ্ট, আমি আর পারতেছি না। ওর আমার কষ্ট সব থেকে একটি, যেদিন আমি ওর সব কথা বললাম, ওদিন আমার একটা কথাও বললো না,
চুপ করেছিল।
চল যেমন চলতে আস, এমনি এতটুকু কথা বললো। ওদিন পর থেকে আরো ফ্রি হয়ে গেছে আমার সাথে, যে গুটি খায় মাসেরা তুই খাবি কিনা ও আমাকে বলে,
আপনাকে নেশা করার জন্য,
নেশা করার জন্য। বললাম এটা কেমনে করে? টাকা দিয়ে আমি আনি। ঠিক আছে, আমি টাকা দিলাম, ওদিন চার পাঁচটা এনে আসলো, সুন্দর। ও আমাকে খাওয়া দিতেছে, আমি খাইতেছি, আমি খাইতে পারতেছি না। ফার্স্ট আমি স্মোকিং করি।
কি খেলেন আপনি?
সিগারেট খাচ্ছি, পরে নেশা জগৎ যে গুটি।
গুটি কি মানে? ইয়াবা?
ইয়াবা,
ইয়াবা খাচ্ছেন আপনি?
হ্যাঁ, এটাকে আমি খেলাম ফার্স্ট ওর সাথে। খাওয়ার পর থেকে না মানে আমার কিরকম একটা লাগলো যে নিজেকে নিজে চিনতে ভুলো লাগতেছে, যে আমার জামাই জীবনের সম্পর্ক যে লাগে, আজীবনের সম্পর্ক যা লাগে, হে আমার আজকে এটা করালো, থাক জীবনটা শেষ করে দিলাম। পরে থেকে আমি ড্রিঙ্কস করতাম, সব ধরনের আমি নেশা ছড়ে গেলাম। বান্ধবীরা দিন গাঁজা খায়, আমি বলছি যে গাঁজা খামো দাও আমারে, ওরা বাবা খায় ওদের কাছ থেকে, বাবা আমিও না খাইছি, এরকম করতে করতে আমি ভালো নেশা হয়ে গেছে আমার, অল টাইম খাইতাম। খাইতে খাইতে এমন দিন গেছে ভারে যে আমরা ডিন্স করতাম। পরে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম কি আমি আবার প্রেগন্যান্ট হলাম। পরে ওর বললাম দেখো আমি আবার ই হয়ে গেছি, তাহলে এটা আমি রাখবো, পরে গাছে রাখ, তোরা যেমন রাখতে মনে চাই। কিন্তু এতদিন ওর ফ্যামিলিতে কেউ মানা নিতে পারে নাই, সাত মাসে নিয়েও আমি ওখানে গেছি আইসি, কিন্তু ঘর ভাড়া আমার দিতে হইতো, সব আমার করতে হইতো।
সাত মাস অবস্থায় আপনি ওখানে গেছেন?
হ্যাঁ, তারপর ও আমার কয় নাই একটা দিনের জন্য চাইছিল ওখানে।
এই বেবির পরিচয় নিয়ে কখনো আপনাকে সে প্রশ্ন করেনি?
না, বেবি ওর মতোই হয়েছে
না। কিন্তু যখন আপনি কনসিভ করলেন ওর মনে কোনো সন্দেহ আসেনি?
আমি জানি না, ও বলছে যে হ্যাঁ আমার,
ও বলেছে এটা ওর। ওকে, সাত মাস অবস্থায় গিয়ে আপনি হোটেলে এই ধরনের
কাজ করতাম? পরে হোটেলের মালিকটা বলতো কি তোমার পেট তো অনেক বড় হয়ে গেছে, আর তোমার এখানে উঠানো যাবে না, যদি কেউ কিছু করে তুমি যদি মরে যাও তাহলে আমার জরিমানা দিতে হইব। পরে যখন আমি ওটা ছেড়া দিলাম, ছেড়ানো আমার এত কষ্ট, মানে আমি খাইতে পারতেছি না, আমার আমি একটা মা হইতাছি, একটা মার কি না মনে চায়। দুই মাসের ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া বাজে গেছে। যখন আমার নয় মাস শেষ হয়ে দশ মাসের দুই দিন পড়ছে, রাতে তিনটা বাজে ব্যথা পড়ছে, একটা টাকা নাই ওর কাছে, আমার কাছে একটা টাকা নাই, ঘরের ভিতরে ও আর আমি, আর এমন কোন লোক নাই আমি যদি মরা যাই আমার নিয়ে মাটি দিব। রাতে বারোটা বাজে আমার না খুব কষ্ট লাগতেছে, আমাকে আমার না অনেক ব্যথা করতেছে, কয়েকি লেগে ব্যথা করে কেমন কমুইয়া থাক, মার যে ব্যথাটা এদিকে হুইয়া থাকলে যায়। তারপর রাত্রে বারোটা দিয়ে ব্যথা হচ্ছে, সারা রাত আমি এমনি আল্লাহ আল্লাহ করে কাটা দিয়েছি, সকাল যখন হইছে ওর কাছে একটা টাকা নাই, আমার এখান দিয়ে খিদা লাগছে, এখান দিয়ে আমার ব্যথা উঠছে, আমি মনে বাসম না, আমি আল্লাহর কাছে উঠে আমি মনে বাসম না, আমি জীবনে যত পাপ করছি পাপের সাহায্য মনে আমার দিতই পরে কি ও কি করছে জানো, আমার ঘরের ভিতরে রাখা হয়েছে ওর মুখ বাইট সকালবেলা, তুই কেন বো আমি বাইর থেকে আইতেছি, ওর মার থাপ চেপার খাইয়া দুইশো টাকা দিছে ওর মা ওরে। তখন ওই দুশো টাকা নিয়ে আমাকে কি করলো, একটা অটো নিয়ে মানে আমার সৎমার বাসে আমাকে নিয়ে আসবে, আমার সৎমামার গার্মেন্টসে চাকরি করে। এই ব্যথা নিয়ে আমি ঋণে অটো দিয়ে গেছি, পারতেছি না, একটু পর ঝাঁকির লাগে আমার কলজে বের হয়ে যায়, একটু পর ঝাঁকির লাগে আমার কলজে বের হয়ে যায়, এত কষ্ট। আমি মা হওয়া জিনিসটা কি আমি জানি, কিন্তু আমার মা আমাকে এত কষ্ট করে জন্ম দিও কেন, আমার প্রতি মায়া নাই। বাইরে গেছি পরে আমার সৎ মা আমাকে দেখে বলে কি তোর তো অবস্থা খারাপ, তুই কি আর বাঁচবি, পরে জানান না আমার না ও আমার মার কাছে দিয়া ওই যে গেছে, ও আর কোনো খোঁজ খবর নাই। তারপর ও গেছে গা, আমার মা বলতেছে কি তোর জামাই কই গেছে, তোর জামাই তো নাই, আমার অবস্থা খুব খারাপ। তারপরে মানে আমি যাবো যাবো পরে এখানে আমার একটা অনেক কষ্টের পর জ্বর তুবন পারানোর পর বিকাল চারটা হয়ে আমার একটা মেয়ে হয়।
মেয়েটা কি হাসপাতালে হয় নাকি বাসাতে?
বাসাতে অনেক কষ্টতে হয়, বাসাতে হয় নর্মালি হয়, আল্লাহর রহমত আল্লাহ মুখের দিকে তখন তাকাইছিল মনে হয় আমার নর্মালি হয়েছে। হওয়ার পরে কি হলো, আমাকে আটটা বাজে ফোন দিছে, ফোন দিয়ে বলে তোর কি হয়েছে, আমি বলছি মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর কথা বলে না ফোনটা কেটে দিচ্ছে, পছন্দ করেনি। আমার সৎমা আমাকে এক মাস খাওয়াই বলছে আমি তোমার মেয়েরা খাওয়াইতে পারবো না, বাধ্যতামূল আমার খালতো বোনের কাছে আমি গেছি, আমার খালতো বোন আমাকে জ্বর তুপানো রাত্রে, এই জ্বর তুপানো রাত্রে আমার ঘর থেকে বার করে দিছে। আমার মেয়েটাকে নিয়ে আমি রাত্রে বৃষ্টি পড়তেছে ঠাড়া 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 অনেক বৃষ্টি, আমার মেয়েটা নিয়ে আমি এক কোনায় বসে রয়েছি, ও এক কোনায় দুই মাসের মেয়ে নিয়ে আমি কোনায় বসে রয়েছি। মাঝখানে একটা কথা আছে, মানে আমার সৎমার কাছে থাকতে আমার আপন বাপ কাছে থাকতে আমি দেড় মাসের বাচ্চা থেকে আমি মানুষের বাসায় কাজ করছি, সাতটা বাসায় কাজ করছি একদিনে, সবসময় কষ্ট আমি, তারপর বাধ্যতামূল হই আমি অনেক কষ্টতে আমার আপন মার কাছে আবার যাই। হেমে নিয়া যা হেসে আমার আপন মা বললে যে আমার তো কোনো খাওয়ানোর কিছু নাই, আমি তোরে কেমনে খাওয়ামো, হেসে দুই মাসের মেয়ে আমি মার কাছে রেখে আমারে বলি মা তুমি আমার মেয়েরে দেখবা, যত খরচ লাগে খাওয়ান খরচ লাগে আমি তোমারে দিমু, আমি মেয়েকে রেখে আমি গান মিশে পড়াশোনা আবার কাজে লাগছি, এর মধ্যে ওর কোনো খোঁজ খবর নাই। ও একদিন হঠাৎ মাছ মধ্যে আসে, আসি একটু একটু দেখে আবার চলে যায়। এই আমার মেয়েটা খুব সুন্দর হয়েছিল, অনেকে বলছে তো কেউ বলছে তোমাকে আমি বিশ হাজার টাকা দিই তুমি তোমার মেয়েটাকে দিয়ে দাও, আমি বলছি না, কেউ বলছে তুমি এমনি দিয়ে দাও তোমার মেয়েকে, আমি মানুষ করে আমি মানুষের মতো মানুষ করে, আমি বলছি না আমার মেয়ে মাসলে আমার বুকে মরলে আমার বুকে আমি কাউরে দিব না। পরে দিয়ে নেই হঠাৎ করে আমার মাটা না যদি কান্না করতো অনেক মারতো মেয়েকে তৈরা, আমি তো বাসা থাকতাম না, আমি তো কাজে থাকতাম।
এই দুই তিন মাসের বাচ্চা কি মারতো?
হ্যাঁ আমার মা খুব মারতো, মারার পর তখন বাড়ি এলি বলতো সানিয়া তুই তো এই মেয়েটাকে যা রাখছস তোর মা এত তোর মেয়েটা রাখে না, মায়ের রাখে মানে মা মোবাইলে কথা বলতো, যদি কান্না করতো তাহলে মারতো, আর যদি জিজ্ঞেস করতো কেউ এটা কে বলে পাশে তোমার মায়ের মেয়ে, এই কথা যদি একটা মেয়ে যদি শুনে মার মুখ থেকে তোর মেয়েটা কিরকম লাগে। তিন মাস হয়ে গেছে গা, তখন আমার মেয়েটা না অনেক বড় ধরনের রোগ হয়ে গেছে, মানে অসুখ হয়ে গেছে, ও আর বাঁচবো না ওর শেষ। তখন আমি অনেক ডাক্তার দেখাইলাম অনেক চিকিৎসা করাইলাম কোনো তো কাজ হলো না। তখন হঠাৎ করে না ফেব্রুয়ারি মাসের মেয়েটা, আমার মেয়েটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে হয়েছে, মে মাসের পনেরো তারিখে হঠাৎ করে দেখলাম ওর নাই। চলে গেল। যেদিন আমার মেয়ে মরছে জানেন, সেদিন আমার মা বলে কি যে পাশের রুমের মেয়ের মেয়ে মারা গেছে, আমাকে কিছু হয় না। তখন অনেক কষ্ট করে
মেয়েটা মারা গিয়েছিল, সে সময়টাতে আপনি ছিলেন মেয়ের পাশে?
হ্যাঁ, রাত্রে নিয়ে শুয়েছি। আমার মেয়েটাকে না আমি কি বুকের দুধ তো খাওয়াইতে পারতাম না, এতটুকু একটা ফিটার ছিল যেটাকে এক বছর বাচ্চারা যে ফিটারটা খায়, ওই ফিটারটা যখন একটু বড় হয়েছে, তখন পেটটা বড় হয়েছে না, তখন আমি আমার মেয়েটাকে বোতলের মধ্যে ফিটার বানিয়ে খাওয়াইছি। মানে শুধু সুজি আর চিনি গরম করে খাওয়াইছি 3 মাসের বাচ্চা, যে বাচ্চার ভিটামিন ক্যালসিয়াম দরকার ওই ক্যালসিয়ামটা আমরা দিতে পারি নাই, শুধু সুজি আর চিনি গরম করে আমি ওরে খাওয়াইছি। এমনও সময় গেছে আমি ওরে না খেয়ে রাখছি, বোতল বেঁধে ফিটার ইডুকে আমি ওকে আমার মা খাওয়াইছে আর আমি গার্মেন্টসে কাজ করছি, কারণ আমি ঠিক মতো খাবার পাই নাই। আমার একটা মাল ঠিক
আপনার হাজবেন্ড তাকে দেখতেও আসেনি 3 মাসের মধ্যে?
দেখতে আসছে, মানে একটু একটু আসে, আমরা ধরা ধরা চলে যাই, কিন্তু এক টাকা দেখেও আমাকে সাহায্য করে না।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই, আমরা ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমাদের এখানে যে অতিথি আছে তার নাম হচ্ছে সানিয়া, ওকে যদি আপনি দেখতে চান, কিছু বলতে চান, কোন প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, www.facebook.com/hello8920। প্লিজ ওখানে লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দিলে আপনার এই প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 আপনি মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টায়।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
Hey guys, breaking news! Close up tomake dicche 12 ghonta shotej nishwasher sathe 12 ti Samsung Galaxy Core 2 jetar sujog protidin. So hurry up, don't miss the chance.
Campaign e oshonite 145 gram Close up Menthol Fresh kine miss call dao 09666929666 number e. Bistarito jante login koro Close up Bangladesh Facebook page e.
FM 89.2 Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতির পর রাত 1টার সময় আবারও ফিরে এসেছি আজকের এই বেদনাবিধুর ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমার হ্যালো 8920 বয়স কিন্তু অনেক হয়েই গেল বলা যেতে পারে, 120তম পর্ব পার করে দিলাম। প্রথম থেকে যখন মানুষের জীবনের গল্পগুলো শুনতাম, কিছু একটু স্মৃতি বেদনায় ভুগছি আর কি, একটু শেয়ার করি আপনাদের সাথে। সবার কথাই তো শুনি, মাঝে মাঝে নিজের কথাও খুব বলতে ইচ্ছে করে। 120তম পর্ব পার করে দিলাম, কত মানুষ এখানে আসে, এক একটা মানুষের জীবনের গল্প যখন বলতো প্রথম দিকে মুখস্থ থাকত, তারপর শুনতে 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 আর মাথায় নিতে পারিনি, খুব উলট পালট করে ফেলি, কার জীবনের গল্প কার, কার জীবনের গল্প কার, এত বেশি মাথায় রাখা যায় না, মাথার ক্ষমতা আসলে এত বেশি নেই। এবং কিছু কিছু গল্প মনের মধ্যে এত এত বড়ভাবে দাগ কেটে যায় যে সেটার জন্য ঠিক মতো অনুষ্ঠান করে গিয়ে রাতের বেলা ঘুমোতে পারি না। একজন মুক্তিযোদ্ধার জীবনের গল্প এখানে প্রচার করবার পরে অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া অনেকে তো এখানে কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করেন না? একজন উপস্থাপক হিসেবে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, প্রত্যেকটা জায়গাতেই মেনে চলতে হয়, এবং সেটা অনুষ্ঠানের জন্য হোক, এথিক্সের জায়গা থেকে হোক, করতে হয়। আমি চাইলেই আমার চোখের পানি আপনাদের সবাইকে দেখাতে পারি না। আমার মনে আছে এখানে একজন মুক্তিযোদ্ধা এসে তার জীবনের গল্প বলেছিলেন, কিছু লাইন আমার এখনও কানে বাজে। 16 ডিসেম্বর আসলে 1 কেজি জিলাপি কিনি, একটা পতাকা আছে, এই পতাকাটা উড়াই, আর 1 কেজি জিলাপি আমার ছেলে মেয়েদের মধ্যে আমি ভাগাভাগি করে দিই। উনি বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য যুদ্ধ করেছিলেন। এই গল্পটা রেকর্ড করার পরে আমার বাবাও মারা গিয়েছেন, উনিও দেশের জন্য শহীদ এক অর্থে, সে গল্প না হয় অন্য একদিন বলবো, কিন্তু এই লোকটার মধ্যে আমি আমার নিজের বাবার চেহারাটা দেখতে পেয়েছি। ওনার দাঁড়িয়ে আছে মুখে, এবং যে মানুষটার কথা বলছি উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা আসগর আলী। পুরো সপ্তাহ ঠিক মতো ঘুমোতে পারিনি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছি। আজকে যে জীবনের গল্পটা এখানে প্রচার হচ্ছে, ও আস্তে আস্তে মানে আমরা যারা শুনছি তাদের বুকটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে। আমরা তো মানুষ, কত পয়সা নষ্ট করি আমরা, কত টাকা আমরা নষ্ট করি। একটা শিশু দুনিয়াতে আসলো, একটা ফিডারে ঠিকমতো দুধ খেতে পারল না বলে দুনিয়া থেকে চলে গেল। একটা মেয়ে ছোটবেলা থেকে কত অনাদারে বড় হচ্ছে, কেউ তাকে দশটা টাকা দিয়ে হেল্প করেনি। যে স্বামী তার পরিচয় নিয়ে সমাজে বাঁচবে, সে কখনো দুটো টাকা দিয়ে তাকে হেল্প করেনি, তার বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেশার জগতে তাকে নিয়ে গেছে। কতটা নিষ্ঠুর আমাদের এই বাস্তবতা। আমি 100% বিলিভ করি যারা আজকে এখানে হেলপিট 920 শুনছেন তাদের প্রত্যেকের মধ্যে এরকম মানুষ আছেন। তারা শুধুমাত্র আজকে রাতে শুনেই আহা উহু করে কালকে সকালবেলা উঠে ঠিক নিজ পরিচয়ে ফিরে যাবেন। কজনই বা পরিবর্তন হয়, কিন্তু এটাও বিশ্বাস করি একটা মানুষ যদি পরিবর্তন হয়, একটা মানুষ যদি তার নিজ জায়গাতে পরিবর্তন হয়, একটা মানুষ পরিবর্তন হলে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, একটা সমাজ পরিবর্তন হলে এক সমাজকে ফলো করে পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। এবং বিশ্বাস করি বলি হেলোইড 920 মতো অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। কিছুই করতে পারবো না, এখানে এসে জাস্ট আপনি মন খুলে আপনার মনের কথাগুলো বলতে পারবেন, কিছুই দিতে পারবো না। এই মন খুলে যে কতটা বলার একটা জায়গা করে দিচ্ছি, এতটুকুই আমাদের জন্য পরম সান্ত্বনা। যদি আপনি মনে করেন আপনার জীবনের গল্পগুলো আপনি লাখো মানুষের কাছে বলতে চান, ফোন করুন আমাদের কাছে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে ফোনের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি কথাগুলো রেকর্ড করবেন। আর আমাদের এই বোনটিকে যদি আপনি দেখতে চান, কিছু বলার থাকে, আমাদের ফেসবুকে চলে আসুন। আমাদের এই ফেসবুক পেজটাতে লাইক দিয়ে আপনি এখানকার মেম্বার হয়ে যেতে পারেন। দেশের বাইরে থেকে অনেক শ্রোতা আছেন যারা আমাদেরকে শোনেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে সানিয়া, তারপর
তারপর আমার মেয়েটা যখন মারা যায়, আমার মেয়েটা যেদিন রাতে মারা যাবে সেদিন আগে আমি ওকে ফোন দিয়েছিলাম সেলিমকে, দেখো আমার মেয়েটার এরকম বড় ধরনের অসুখ, আমি কি করব। মো বলছিল যে কালকে সকালে ভিক্টোরিয়াতে নিয়ে আসিস, ভিক্টোরিয়ার পাশে আমি দাঁড়িয়ে থাকবো, ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসিস। পরে তো রাতে আমি বউকে নিয়ে শুলাম, মারতে পারলাম না। সকালবেলা দেখি শক্ত হয়ে রয়েছে, মাকে বলি মা এটা কি, মা লাপতে ওঠে আমার নাতিনের ম্যালাইসিস। পরে তো আমি দুনিয়াতে আসছি কিনা আমি জানি না, বসে রয়েছি, মা তো আমার ঘরে আনাউটি করতেছে। পরে ফোন দিছি, আমার মেয়েটা তো নাই। কতদিন পরে আসছে, আইসে বলে কি মেয়েটা যেহেতু মারা গেছে মাটি তো দিতে হইব। আমি ওদিনই আমার মেয়ের মেয়েকে জমি ছুঁয়া কব সব দিছি, আমি জীবনও ভালো হবো না, আমি আজীবন খারাপ থাকবো, আমার মতো মায়ের এত কষ্ট কে, আল্লাহ কি আমার জীবনে কোনোদিন একবিন্দু সুখ দেয় নাই, আমি কি এরকম পাপ করছি আল্লাহর কাছে, কোন পাপের খাসি হতো আমার কাছে এরকম দিতেই তাছে, আমার কপালও সুখ দিল না, আমার মেয়েটাকেও লাস্টে নিয়ে গেল আমার কাছ থেকে। যাক ভালোই হয়েছে, ও যদি এই দুনিয়াতে থাকতো হয়তো বা আমার মতো এরকম কষ্ট করতোই তো, 3.5 মাস ও যে খাসুরটা পেয়ে গেছে, ও যে মরছে আমি ততটা কষ্ট পাইনি, ভালো হয়েছে। কারণ দুনিয়াতে আইসা দুনিয়ার একটু হলো কষ্ট পাইয়া গেছে, সুখ পায় নাই, এক সেকেন্ড হলে সুখ পায় নাই। তারপরে তো ওকে মাইটারি দিয়া গেল, দেওয়ার পরে এভাবে দিন আমি বললাম ওকে যে তুমি তোমার মতো থাও আমি আমার মতো থাই, আমার পক্ষে তোমার লয়ে থাকার সম্ভব না। কে আমি আমি জীবনে তোমার নিয়ে বহুত কষ্ট করছি, তোমার মতো তুমি থাও, আমার জীবন আমি শেষ করে দিলাম। পরে আবার এই কাজটা ছড়িয়ে গেলাম। আসার পর পরে ওখানে আমরা একটা ছেলের সাথে সম্পর্ক হয়, মানে পরিচিত হয়। ছেলেটা আমাকে 9,000 টাকা দেয়, বলছে তুমি ভালো হয়ে যাও, এই জগতে আইসো না।
9,000 টাকা দিয়ে দেয় আপনাকে পকেট থেকে?
হ্যাঁ, আমাকে ফার্স্টে বললে সানিয়া তুমি এখানে কেন আসছো, আমি বলছি আমার টাকার প্রয়োজন, দুনিয়াতে বাঁচতে গেলে টাকা পয়সা অনেক প্রয়োজন।
আপনার সম্পর্কে সে কিছু জানতো?
জানতো না, আমি শুধু এতটুকু বলছি তোমার কত টাকা প্রয়োজন, আমি অনেক টাকা প্রয়োজন, আমার কাছে টাকা আছে 9,000 টাকা, তুমি কি নিবা? তখন বলছি দিলে আবার কে না নেয়, আমি নিছি। নেওয়ার পর থেকে ও টাকা দিয়ে আমি বাসায় গেছি, বাসায় যে আমি আর কোথাও আসিনি। ও আমাকে ফোন দিলে বলছে আমি যদি তোমাকে ফোন দিই তাহলে আইসো না, আর আইসো না। ও ঠিক আছে, যে তোমাকে আমার টাকা পর্যন্ত ওরা দিয়ে যদি আমার টাকাটা হয় তোমার কোনো অভাব নেই। একদিন রাত 12টা বাজে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় সানিয়া তুমি কোথায়, আমি এখানে আসি। পরে আমি আসছি, আসে এরকম একটা অবস্থা হরতাল। এই হরতালের ভিতরে কোনো মানে কোনো জায়গায় কোনো আর রুম রুম পাওয়া যায় না যে আমরা দুজনে থাকবো। পরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডকে আমি ফোন দিছি, মানে খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ওকে ফোন দিয়ে বললাম যে দেখো ভাইয়া আমি এরকম একটা বিপদে পড়ছি, তো পারলে তুমি আমাকে একটা রুম নিয়ে দাও, আমার সাথে আমার একটা লোক বন্ধু আছে। কই আসিস তুই, আমি কি আসি হ্যাঁ না, যদি পারো আমাকে ফোন দাও, ওর নাম পলাশ। তারপর আমাকে থাকার মতো রুম নিয়ে দিল আশিকের সাথে, আশিকের সাথে আমি রাত ছিলাম, ছেলের নাম ছিল আশিক।
আশিক মানে যে ছেলেটা আপনাকে
9000 টাকা দিল, বললো এখানে।
তো আপনারা একসাথে থাকা শুরু করলেন আশিকের সাথে?
একবারই, একবার 9000 টাকা দিয়েছে, আরেকবার বলছে তোমার সাথে আমার কথা আছে তুমি আসো। এই পরে মানে আমাকে রুম নিয়ে দিল।
রুম নিয়ে দেওয়া মানেটা হচ্ছে মানে ওইখানে গিয়ে আপনি আপনার কাজটা করবেন, তাই তো?
ওর সাথে আমি এক রাতে থাকবো।
ওকে, সেই রুমটার নামটা মানে একটা হোটেলের রুম নিয়ে নেওয়া,
তাই তো? হ্যাঁ
বলুন। তারপর
পরে পলাশ কি করলো, মানে গুটি জানে যে আমি গুটি খাই, এই কারণে মানে ওর এক বন্ধুকে ফোন দিল যে এরকম নামে একটা সানিয়া নামে একটা মেয়ে আছে গুটি খায়, তুমি যদি আইতে চাও তাহলে আসতে পারো। পরে ওর বন্ধুটাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে তো রাত্রে ওই আশিকের সাথে আমি তো গেছি বন্ধু হিসাবে, ওর সাথে থাকি। পরে রাত্রে মানে পলাশও আছে, ওরা এক রুম মানে আমার জন্য ওরা এক হোটেলের ভিতরে ওরা এক রুম ভাড়া নিয়েছে, আবার আমরা এক রুম ভাড়া নিয়েছি, তাই দুজন পাশাপাশি আমার দেখে মানে ওরা রুম ভাড়া নিয়েছে। তোর বন্ধুরা আবার কি করছে, রাত 3টা বাজে ঘুরে কিনে নিয়ে আসছে।
আচ্ছা একটা জিনিস একটু পরিষ্কার করার জন্য বলি, পলাশকে আপনি রুম ম্যানেজ করতে বললেন, পলাশ আপনার পূর্ব পরিচিত এই লাইনের, তাই না? আর আপনি আশিকের জন্য রুম ম্যানেজ করছেন, তাই তো? ওকে, আর পলাশ আরো একটা ছেলেকে এখানে নিয়ে আসছে, সেই ছেলেটাকে কেন নিয়ে আসছে?
সেই ছেলেটাকে নিয়ে আসছে, আমি গুটি খাই, গুটি পছন্দ করি, যদি আমার সাথে থাকতে চায় তাহলে গুটি আমাকে খাওয়াইতে হইব, আর গুটি যদি খাওয়ায় তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব হয়ে যাব, এই কারণে নিয়ে আসছে।
আমি ঠিক বুঝলাম না, মানে ওই ছেলেও কি গুটি খায়?
হ্যাঁ, ওই সবই খায় গুটি।
মানে আপনার কাছে নিয়ে আসছে যাতে আপনি ওর সাথে ব্যবসা করতে পারেন, তাই তো? আলটিমেটলি ওকে, ছেলেটার নাম কি ছিল?
ছেলের নাম শান্ত।
শান্ত, ওকে ফাইন। তারপর?
তারপর শান্ত ভাই একে নিয়ে আসে, 3টা বাজে আমাকে রুম লক করতেছে, বলতেছে সানিয়া আমার এক আমার বন্ধু আশিক আসছে, তুমি যদি আসো তাহলে আসো। তখন আমি বললাম যে তোমার বন্ধু আসে তা আমি কি করবো, কে আসো? আমি না আমি আসবো না। পরে বলে শান্ত আসছে তুমি আসো। পরে গেছি রুমে, গেছি পরে দেখি কি গুটি মানে খাইতেছে, পরে আমি বসে আমিও খামো। পরে বসে যদি তুমি গুটি খাও তাহলে আমার সাথে। তারপর আমি বললাম কি আমার তো সম্ভব না, যখন আশিকে যত হেনা আছে আমার তো কোনোদিনও দিব না, কারণ যে ছেলেটা আমাকে এত কিছু করতেছে
ভালো থাকার জন্য
আমার তো সম্ভব না। পরে না ও মুহূর্তে মানে সকালবেলা ও চলে গেছে, আমারও নিয়ে গেছে। পরে আমাকে রাজধানী মার্কেটে
কে চলে গেছে,
আশিক আমাকে নিয়ে সকালবেলা,
আশিক আপনাকে সাথে করে নিয়ে বের হয়েছে?
হ্যাঁ, আমি সাথে নিয়ে বের হয়েছে। সকালবেলা আমাকে পলাশ ফোন দিয়েছে, ফোন দিয়ে গায়ে দেখ সানিয়া তুই যে গেলি গাড়ি ঠিক করছস, এতদিনের বন্ধুত্ব তোর লাগে আমাকে ভাঙিয়ে যাব, মানে রাতে গুটি মুটো খাইছি ওর সাথে, বলো তুই এখন চলে আয় যেখানে আসিস। পরে আমি বলছি আমি রাজধানী সুপার মার্কেট আসছি, কাছে তুই ওখানে দাঁড়ায় আমি আসতেছি। পরে আমি ওখানে দাঁড়িয়েছি, পরে আবার নিয়ে গেছে, মানে আশিকে বাসে ছেড়ে বাই বাই গেছে গা, আমি রিস্কে ছিলাম বাইতে আসুন, তখন আমি অবস্থায় আবার ওর সাথে গেছি। চিন্তা করলাম ও যেহেতু এতদিনের বন্ধুত্ব এখন একটা কারণে ভাঙিয়ে যাব, থাক যাই। যাইয়া ওখানে এই যে শান্তর সাথে পরিচয় হয় আমার, শান্ত ওর সাথে আমার ওদিনে রুম নেওয়া দেয়, মানে রুম নেওয়া দেওয়ার পরে ওর সাথে আমার ওদিনে থাকা হয় ওই দুদিন তিন দিন, এই 4 দিনে ওর সাথে আমার পরিচয়। মানে আরেকদিন পলাশে রয়েছে পলাশের মতো, আমি রয়েছে আমার মতো, শান্ত রয়েছে শান্তর মতো। হঠাৎ করে শান্ত আমাকে ফোন দিয়ে বলে যে সানিয়া যদি তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে এখানে আসো। তারপর আমি গেছি এখানে, আবার ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। হওয়ার পর থেকে না ওর সাথে আমার ভালোই সম্পর্ক চলতেছে, তারপর বন্যা থাকে। হঠাৎ করে ওদের ফ্যামিলির যে একটা সম্পর্ক কারণে ওরা জেলে নেওয়া যায়, আর শান্তরে শান্তরে ওর ফ্যামিলির সাথে কিছু কিছু গ্যাঞ্জামের কারণে ওর ফ্যামিলি গিয়ে জেলে দেয়। জেলে দেওয়ার পর থেকে তারপর আমি যাওয়া আসা করি, একটা সম্পর্ক হয়ে যায় যে আমি জানি আমাকে একমাত্র ভালোবাসলে তুমি বাসো, তুমি আমার ফ্যামিলিটাকে ম্যানেজ করো যে আমি তোমার বিয়া করছি, আর আমি বের হলে যাওয়ার হইব, ভালো কথা। আমি ওর মা বাবা ভাই যেখানে যে আছে আমি সবাই ফোন দিয়ে বলছি যে আমার শান্তর সাথে বিয়ে হয়েছে, আমি ওর বউ। শান্ত আবার জেলের থেকে বলে দিছে যে আমি ওর বিয়ে করছি।
এই ধরনের সম্পর্কে আপনারা কেন গেলেন? যেহেতু সে আপনাকে তেমন একটা চিনে না, আপনিও তাকে চেনেন না, তো এই ধরনের হার্টলি সম্পর্কে, হৃদয়ের সম্পর্কে আপনারা কেন গেলেন?
কেন গেলাম, ওই যে পলাশ, পলাশের বন্ধু তো আমাকে পলাশ ফোন দিয়ে বলে, সানিয়া মানে ও যে ধরাটা খাইছে, ওর যে ধরাই দিছে, এটা তখন ওদিন আমি ওর সাথে রুম নিছি।
ওই অবস্থায় সে ধরা খাইছে?
না অবস্থায় না, মানে ওকে নিয়ে আমি রুম নিছি, ও আমাকে রুমে রাখা নিচে গেছে পরে না, ওই যে ওখান দিয়ে কি গ্যাঞ্জামে সেখান দিয়ে ওর নিয়ে গেছে। পরে তো আমি সারা রাত বসে রয়েছি, কোনো খোঁজ খবর নাই। পরে আমি পলাশের ফোন দিলাম, পলাশ কি হয়েছে ওর, পরে বলে ও জেলে থানে আছে।
আমি জানি
না, আমার কাছে মনে হলো কি ও আমার জন্য অনেক কিছু হয়েছে। আমার কথা হলো আমি একটা নজর যাই দেখে আসবো আর আমার জন্য কিছু ঘটলো কিনা, এর জন্য কি আমি কোনো দায়ী কিনা। পরে সকাল 5টা বাজে আমি ওর সাথে গেছি, ওর সাথে যেয়ে আমি দেখা করছি, দেখা করে আমি বলি ভাইয়া তোমার এই অবস্থা কেন হয়েছে, অনেক মারছে, মানে মানামারি লাগছে না, শরীর তো ব্যথা। পরে আমি ওখানে অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করার পর থেকে ও আমাকে বলে কি একমাত্র আমার জীবনের সঙ্গী বানাইলে আমি তরেই বানাবো, মানে শান্ত আমাকে বলছে
ওই জেলের মধ্যে থেকেই।
হ্যাঁ, জেলের মধ্যে।
টু ইমোশনাল। ওকে, তারপর আপনি ফ্যামিলিতে সব জায়গায় ফোন দিয়ে বলে দিলেন যে আপনি ওকে বিয়ে করেছেন?
হ্যাঁ, ও তো কোর্টেছিল, কোর্টে থেকে জেলে গেছে, জেলে যে ওর সাথে আমার সম্পর্কটা ভালোই হয়ে গেল। একদিন দুদিন পর পর আমি যাইতেছি, দেখা হইতেছে, পরে ওর ফ্যামিলি মাইনে নিছে, যাদক ফ্যামিলির ছোট ভাই, ওরা চার ভাই তো, আর কোনো ভাই নেই, ছোট একটা ভাই।
কখন বিয়ে করলেন, কি বিয়ে করলেন কিছু জানতে চাইনি?
হ্যাঁ জানতে চাইছি, আমি বলছি ফেব্রুয়ারি, আমি কয়দিন আগে বিয়ে করছি।
আপনার ফ্যামিলি কোথায় থাকে, কি করেন আপনি?
হ্যাঁ জানতে চাইছে।
এগুলো কি বলছেন আপনি?
আমার মার সাথে কথা বলছে, আমার মাকে আমি বলছি।
ও কি কারণে জেলে ছিল আপনি এটা জানতেন?
না আমি সেটা জানতাম না, আমি জানি যেটাই যে ওর ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, ওর ভাইও একজন নামি দামি ব্যক্তি বললে অনেকেই চিনবে।
না আমরা নাম জানতে চাচ্ছি না।
ওর ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম লাগার পর থেকে মনগান ওকে ধরে আনিছে, ও মাথা গরম, ওর ভাইয়ের সাথে যে গ্যাঞ্জাম লাগছে না, ও যে লোকটাকে মারছে, পরে ওকে ধরাই দিছে। পরে এইভাবে হয়েছে কাহিনী। হওয়ার পর থেকে আমি ওর ফ্যামিলিতে তো অ্যাডজাস্ট করে নিলাম, ওর ফ্যামিলি আমাকে অ্যাডজাস্ট করে নিল। ও আমাকে এতটুকু বলছে যে তুমি যেমনি পারো এমনি তুমি আমার ফ্যামিলিতে ঢুকো, পরে নেক্সট টাইম এসে খালি তুমি আমার বলে দিবা। যেমনি এমনি বলছে, যেন আমার কি জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে এটা এটা ঠিক। হ্যাঁ ঠিক আছে, যে বাইরে এসে তো ফেব্রুয়ারি মাসের 27 তারিখে বের হয়েছে, বের হয়ে এই যে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ওর ঘরে আমি আসি, কারণে অকারণে যদি একটা কথা বলি খেই খেই, যদি একটা ভালো কথা বলি খেই খেই, মানে আমি বুঝতে পারি না, অনেক মারে।
আপনি তো বিয়ে না করে ওর ফ্যামিলিতে আছেন?
হ্যাঁ।
ওর ফ্যামিলিটা জানে?
না,
কেউ জানে না,
কেউ জানে না। কিন্তু ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, যখন মারে খুব মারে, অনেক মারে। আমি যখন ফার্স্ট ওর ঘরে গেছি তখন কি কারণে জানি আমি একটা কইছি, একটা বকা দিছি, আমি কই জানোয়ার মতো ব্যবহার করে, মানে ব্যবহারটা খারাপ করছে। ওরও আমাকে এত বড় একটা ঝাড়ু বাড়িতে 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 আমার পিঠটা শেষ করে ফলাইছে। অতি ফাস্ট।
যেই ফ্রেন্ডের সাথে আপনি পরিচিত হলেন, যে আপনাকে ও গুটি খায় বলে আপনাকে পরিচয় করে দিল, তার নামটা যেন কি ছিল?
পলাশ।
পলাশ, পলাশের কাছ থেকে ছেলেটা সম্পর্কে কিছু জেনেছিলেন যে ও কি করে, কিভাবে, কি হয় না হয়?
হ্যাঁ অবশ্যই অবশ্যই, খুব ভালো, ওর বড় ফ্যামিলি খুব ভালো। কিন্তু দেখলাম হ্যাঁ ভালো, কিন্তু ভালো মানে কি ভালো, কিন্তু
কি করে, পেশায় কি করে?
পানি ফিল্টার ব্যবসা।
আপনাকে কি এই পেশাতে এসে এখনো রেখেছে?
না না, এখন কোথাও যেতে দেয় না।
বিয়ে সে আপনাকে করে নাই, এই অবস্থায় ফ্যামিলিতে রেখেছে, কতদিন যাবত?
6 মাস।
6 মাস যাবত। এবং আপনারা এইভাবে অবৈধভাবে ঘর সংসার করে যাচ্ছেন?
বিনা কারণে অকারণে আমি দুনিয়া অনেক মার খেতেছি, মাঝে মধ্যে মন যেতেছে নিজের জীবনটা আমি নিজে দিয়া দিই, এখন আমি কি করবো, আমি মরেও শান্তি পাব না। আমি অনেকবার
বলেন না যে এটা গুনাহ হচ্ছে, এটা গুনাহের কাজ, গর্হিত অপরাধ হচ্ছে, আপনি কি বলে?
ও বলে কর্মু, কিন্তু কর্মু বলে, আর তারিখ দিলে তারিখটাও একটা না একটা কাজে ব্যস্ত দেখে।
আপনারা যে বিয়ে করেন এটা আপনারা দুজন ছাড়া আর কে জানে?
আমার মা জানে।
আপনার মা ফ্যামিলিতে এটা বলে না?
বলেনি,
ফ্ল্যাশ করে না। পলাশ জানে?
পলাশ জানে না।
আপনার অতীত সম্পর্কে, আপনার এই যে শান্তর সাথে আপনি লিভ টুগেদার করছেন, আপনার সম্পর্কে কিছু জানে? আপনার অতীত সম্পর্কে
সব জানে,
সব জানে। আপনি শান্তর অতীত সম্পর্কে জানেন?
সব জানি।
ওর এর আগে কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছিল?
বিয়ে হয় নাই, একটা মেয়েকে ও লাভ করত, খুব ভালোবাসত।
সে মেয়েটাকে পরিবারে নিয়ে এসেছিল?
না নিয়ে আসে নাই, মেয়েটা ওর ফুফাতো বোন, ওই মেয়েটাকে খুব ভালোবাসত। ওই মেয়েটার জন্য ওর ফুবা অনেক মাসছে, ফুবা তো না সরি কাকা তো বোন, কাকার মেয়ে।
এই হচ্ছে আপনার বর্তমান জীবন, ওখানে আপনি আছেন, সারাদিন আপনি ঘরের মধ্যে থাকেন, ঘরের কাজ করেন, এবং সবাই জানে আপনি ওর স্ত্রী, আসলে আপনি ওর স্ত্রী না।
হ্যাঁ,
মাঝে মাঝে বের হতে যেতে ইচ্ছে করে না এখান থেকে?
ইচ্ছে করে আমার, দেখেন একটা মেয়ে যখন, আমি যত আগে কত জায়গায় চলাফেরা করছি, একটা মনের একটা জানি যে জায়গাটা গেলে ভাল লাগে, ঘোরাফেরা কত কিছু ভাল লাগে, ও কখনো আমার কোথাও নিয়ে যায় না। যদি বলি চলো না আমরা এখানে যাই, নিয়ে যাবে না। এই যে দিয়ে কত মার্কেটিং করছি আজ পর্যন্ত মনের মতই করতে পারি না। যদি বলি এটা করি এটা করি, মানে কোন গ্যারাজও করে না। যদি একটু কথা বলি চেতে জায়গা যেতে গেলে যদি আমি তুমি চিল্লাচিল্লি করো গে, এই কথাটা বললি মার, অনেক মারে আমার, আমার খুব মানে মারতে মারতে জীবনটা শেষ করে ফেলাম। মানে আমি এখানে এই কারণে আসছি, আমি বাসি কিনা জানি না, কিন্তু আমার জীবনের কাহিনীটা অনেকে জানুক। আপনারা শুরু থেকেই দেখছেন আমি কিন্তু কোনো জায়গায় বলিনি যে আমার সুখ এই জায়গাটা আসছে। আমার শুরু থেকেই আমার কষ্ট, শেষ থেকে আমার মানে এখনো কষ্টে আছি, কিন্তু এরকম আমি কতদিন যাবো আমি জানি না। হয়তো বা আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আল্লাহ যদি আমাকে না নেয় আমি নিজেই সুইসাইড করব। আমার এই দুনিয়াতে বাঁচার কোন ইচ্ছা নাই। শান্তকে আমি এটা বলি, দেখো আমার আগে বিচে ড্রাউন যা হয়েছে তুমি সব জানো, জান না যদি তুমি আমার এরকম কষ্ট দাও। দেখো আজ আমার মা বাবা ভাই বোন কেউ নাই, একমাত্র তুমি আসো, তুমি যদি এরকম আমার কষ্ট দাও কেমন হইব। আমাকে মায়েরা শরীর হাত পাও কিছু রাখে না, যখন আমি বাধ্যতামূলক আমি ওর গায়ে হাত দিতে বাধ্য হই বা ওর ফ্যামিলিকে আমি ভুগতে বাধ্য হই।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের সানিয়ার জীবনের গল্প। একটা মেয়ে এই সমাজে কতটা ভালনারেবল এবং একটা মেয়ে এই সমাজে কি পরিমাণ স্ট্রাগল করে বেঁচে থাকে, কতটা অনিশ্চিত তাদের ভবিষ্যৎ হতে পারে, পরিস্থিতির শিকার হতে পারে তারা, ঘরের মধ্যে সৎ মা সেখান থেকে শুরু করে আজকের এই ১৯ বছরের সানিয়ার যে জীবন সেটা দুর্বিষহ, এটাকে সহ্য করা যায় না। আপনি কি স্বপ্ন দেখেন সানিয়া, আপনার এই বর্তমান সময়ে সুখী হওয়ার জন্য কি দরকার?
আমার বর্তমান সময়ে আমার কিছু প্রয়োজন না, আমার শুধু একটি প্রয়োজন, আমি যেন ভালো একটা বর পাই, আমাকে মারবে না, আমাকে বুঝে, আমি যত ওকে বুঝি ও আমাকে বুঝবে, মানে কথা কথায় বকা দিবে না, কথা কথায় মারবে না। কারণ আমি না মার খেতে তো কষ্ট পেতে পেতে না আমি কানতে কানতে আমার চোখের জল একদম শুকিয়ে গেছে। আমি চাই এরকম একটা লোক আমাকে, মানে আমি যার কাছে আছি সেও সব চাওয়া পাওয়া আসে সবই মিঠায়, কিন্তু এইটাই আফসোস, ও কিছু হলো অনেক মারে, মানে তাছাড়া অনেক মারে।
ওর নাম শান্ত, রাইট? শান্ত, আমার বিশ্বাস যে আপনি এই হেলোইন 920 শুনছেন, আপনি ওর জীবনের সমস্ত গল্প জানেন, এবং আমার বিশ্বাস যে আপনি অনেক বড় মাপের অনেক অনেক ভালো একজন মানুষ। আমাদের এখানে লাখ লাখ শ্রোতা আজকে ওকে শুনেছে, আমরা সবাই মিলে আপনাকে ভাইটিকে একটা রিকোয়েস্ট করছি, আপনি ওকে বিয়ে করুন। আপনি যা করছেন সেটা অত্যন্ত গুনাহের কাজ এবং এটার জন্য আল্লাহ আপনাকে মাফ করবেন কিনা জানি না। একটা মেয়ে যাকে আপনি পছন্দ করেন বলেই নিজের পরিবারে নিয়ে জায়গা দিয়েছেন, হয়তো ও সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ না, হয়তো ওর একটা প্রচন্ড কষ্টের অতীত আছে যেটা আপনার পছন্দ না, কিংবা ওর মধ্যে হয়তো কিছু জিনিস আছে যেগুলো আপনার পছন্দের না, কিন্তু তারপরেও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই সহায় সম্বলহীন একটা মানুষ সে আপনাকেই তার জীবনের শেষ আশ্রয় ভেবে আপনার সঙ্গে আছে। আপনি হয়তো অনেক কিছুই ওকে ওর প্রয়োজন মতো দিতে পারবেন না, কিন্তু এতটুকু নিশ্চয়তা দিন সামাজিকভাবে ধর্মীয়ভাবে যে ও আপনার স্ত্রী, ওকে আপনি বিবাহ করুন এবং আল্লাহর কাছে মাপ চান যে গুণাটা আপনারা দুজন মিলে করছেন। আমরা আপনাকে স্যালুট করতে চাই যে এত কিছু জানার পরেও একটা মেয়েকে নিজের পরিবারে নিয়ে আপনি জায়গা দিয়েছেন। আপনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ, আপনি অনেক ভালো একজন মানুষ। আমরা আপনাকে ভাই হিসেবে এই লাখ লাখ শ্রোতার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করছি, ওকে আপনি বিয়ে করুন, করে সামাজিকভাবে ওকে আপনার মতো করে আপনি খুব ভালো করে বুঝিয়ে গড়ে পিঠে নিন। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ভালো কাজ থাকে, কিন্তু ভালো কাজ করার মতো সৌভাগ্য কিন্তু সবার হয় না। আপনার সেই সৌভাগ্যটা হয়েছে, এই মানুষটাকে আপনি আপনার জীবনসঙ্গী করে সেই ভালো কাজটা করুন, আমাদের এটা রিকোয়েস্ট। আমরা ছোট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা। আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে যাকে আমরা শুনলাম সে সানিয়া। সানিয়াকে আপনি দেখতে চাইলে, কোনো কিছু বলতে চাইলে, কমেন্টস করতে চাইলে, যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনি আমাদের এই পেজটিতে চলে আসতে পারেন, facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে আসছি এই গানটির পরপরই।
আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখিবার, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? রক্ত ঝরে কাটা ভরা পথে ক্লান্ত চরণ, ঠিকানা যে তবু খুঁজে মরে, যেখানে পা রাখি দেখি সে তো চোরা বালি ভরা মায়ার পথ, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? কেউ তো আমায় দেয় না স্নেহ এই সংসারে, তারে ঘেরা জীবন আমার, স্বপ্ন দেখার নেশা, ভালোবাসা পাই না কোথাও, টানি জীবনে ক্লান্ত ঘানি, পাশাই যদি সাথী পেতে যাই কৃষ্ণা মিতাই কলির পানি, দুহাতে ব্যথার বন্যা ঠেকাতে কত আর আমি দেব বাঁধ, মানুষের মতো বাঁধতে চেয়েছি, কি আমার অপরাধ? সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখিবার, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ?
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
FM 89.2।
Hey guys,
ব্রেকিং নিউজ, ক্লোজ আপ তোমাকে দিচ্ছে বারো ঘন্টা সতেজ নিঃশ্বাসের সাথে বারোটি স্যামসাং গ্যালাক্সি কোর্টু জেতার সুযোগ প্রতিদিন। সো হারি আপ, ডোন্ট মিস দ্য চান্স।
ক্যাম্পেইনে অংশ নিতে 145 গ্রাম ক্লোজ আপ মেন্থল ফ্রেশ কিনে মিস কল দাও 09666929666 নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করো ক্লোজ আপ বাংলাদেশ ফেসবুক পেজে।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ফয়সাল হোসেন লিখেছেন, সানিয়ার ছোট থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট, এমন জীবন যেন আল্লাহ কাউকে না দেন। জবা ফুল নামের এক বন্ধু লিখেছে, যারা আমাদের বাড়িতে কাজ করে তারাও আমাদের মতো মানুষ, তাই তাদেরকে ভদ্রলোকের মুখোশ পরা, সমাজের যে লোকেরা যৌন হয়রানি ও নির্যাতন করে তারা মানুষ নামের অযোগ্য। বুশরা বিশ্বাস নামের এক বন্ধু লিখেছে, সানিয়ার বাবা মায়ের অবহেলা আর সৎমায়ের অত্যাচারের কারণে সানিয়া কোথাও ঠাঁই পায়নি। দূরাকাশের তারা লিখেছে, বারো বছর বয়সী কিশোরী সানিয়ার উপর যেই হায়নাগুলো ঝাঁপিয়ে পড়েছিল তাদের কঠিন শাস্তি হওয়া উচিত, ধিক্কার জানাই ওই নরপিশাচদের। সাইয়ারা লতা লিখেছে, সানিয়ার স্বামী ছিল একজন প্রতারক, সে সানিয়ার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছে। নূপুরের ঝঙ্কাল লিখেছে, ঠিক সানিয়ার মতো এই গার্মেন্টসে কাজ করা লাখো মেয়ে তাদের পুরুষ সহকর্মীর কাছ থেকে লাঞ্ছিত হয়, এই পাশবিক নিপীড়ন বন্ধ হবে কবে? প্রতিভা প্রীতি নামের এক বন্ধু লিখেছেন, গার্মেন্টসে কাজ নেই, ঘরে ভাত নেই, আছে অপদার্থ স্বামীর অত্যাচার, তাই বাধ্য হয়েই বুকটা চেপে আসছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না, মানুষের জীবন কেন এরকম হয়? খোকন খান লিখেছেন, সানিয়ার মেয়ের মৃত্যুর কথা শুনে চোখে পানি চলে এলো, একুন জীবনের গল্প শুনলাম, আশ্চর্য করতে পারছি না। তানভীর আহমেদ লিখেছে, সমাজের আড়াল হয়ে থাকা আসল চরিত্রটি আজকে সানিয়ার গল্প স্পষ্ট হল, নিজ জীবনের না বলা কথাগুলো বলবার জন্য সানিয়াকে ধন্যবাদ। মৌসুমী দত্ত নামের এক বন্ধু লিখেছে, পরিবার প্রেমিক স্বামী কর্মস্থল লিভ টুগেদার কোন জায়গাতেই এতটুকু শান্তি পায়নি সানিয়া, হায়রে জীবন, এমন কষ্ট যেন কেউ কখনো না পায়, শুধু প্রার্থনা সানিয়ার বাকি জীবন যেন একটু হলেও সুখের হয়। আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, যারা কমেন্টস করেছেন এবং যারা লাইক দিয়েছেন আজকে পেজে, তাদের মধ্যে থেকে দুজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একজন হচ্ছেন মৌসুমী দত্ত, তিনি শ্রেষ্ঠ মন্তব্য করে পেয়েছেন, এবং আরেকজন হচ্ছেন হিমু আক্তার, তিনি আজকে যারা জয়েন করেছেন তাদের মধ্যে একজন। হ্যাঁ সানিয়া, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আছে, কি বলার আছে আপনার?
আমার কেউ কিছু বলার নাই, শুধু একটা কথাই বলার আছে, আজকে আপনাদের জন্য আমি এখানে আসতে পারছি। আমার জীবনে অনেক ইচ্ছে আসলো যে আমি যদি লেখাপড়া জানতাম তাহলে আমার জীবনের কাহিনী আমি একটা ডায়েরি বানাইতাম, বাট ব্যর্থতা আমি লেখাপড়া জানি না, বাট আমি করতে পারতেছি না। সবাই যত আমার জন্য একটু দোয়া করে আমি যেন একটু শান্তি থাকতে পারি, যদি দোয়া না করুক অভিশাপ করো যেন আমি তাড়াতাড়ি মরতে পারি, আমার আর ভালো লাগে না এই জীবনটা। আল্লাহ আমাকে দুনিয়া থেকে, আমি আল্লাহকে অনেক বলি আল্লাহ আমার দুনিয়া থেকে নিয়ে যাক, কিন্তু সুখ নাই আমার কপালে, মনে কোনো দিনও হবে না। আপনাদের জন্য আজকে আমি এখানে আসতে পারছি, এটি আমার সব থেকে পাওনা আর কিছু না।
আপনি যদি নিজ পায়ে দাঁড়াতে চান, আপনি যদি সৎভাবে অর্থ উপার্জন করতে চান, আপনি যদি এই সংসারে সুখী নাই হন, এই ছেলেটি যদি আপনাকে বিয়ে নাই করে, নিজের পায়ে দাঁড়িয়ে সৎভাবে অর্থ উপার্জন করে নিজে নিজে বেঁচে থাকার জন্য আপনার কি পরিমাণ টাকার প্রয়োজন?
আমার কোন টাকার প্রয়োজন নেই, আমার শুধু তিন বেলা খাবার এক বেলা খাবার খায়া চলতে পারলে চলবে, আমার কিছু লাগবে না। আমি একটু মানুষের মতো বাঁচতে চাই, মানুষ আমি তো মনে হয় না যতদিন আমি মানুষের মতো বাঁচছি, আমি একটু মানুষের মতো বাঁচতে চাই। আমার সবারই তো একটা জাগি যে একটা সংসার করি, একটা দুজন মিলে তিনজন হবে, তিনজন মিলে একটা সংসার হবে সুন্দর, সবসময় আমি দেখছি স্বপ্ন কিন্তু করতে পারি নাই।
এই কষ্টটা নিয়ে শেষ হোক আজকের হ্যালো 8920। অনেকবার ও কেঁদেছে, ওর চোখের পানি পড়েছে, ওর বোরখার ওন্নাতে ও মুছেছে, ও চোখের পানিগুলো নিয়ে ফিরে যাক, আমাদের চোখ থেকে যে পানিগুলো পড়েছে সেগুলো শুকিয়ে যাক, আমরা ঘুমিয়ে যাই, আরো একটি এপিসোডের জন্য অপেক্ষা করি, চারপাশে সমাজটা ঘুমিয়ে আছে, নিশ্চয়ই একদিন জাগবে,
অবশ্যই সুদিন একদিন আসবে যেদিন এসে সানিয়ারা তাদের জীবনে সফলতার গল্প বলবে। অনেকেই আমাদেরকে বলেন যে ভাই এত কষ্ট শুনি, এত দুঃখ শুনি, একটু সফলতার গল্প শোনাতে পারেন না? ওই জায়গাটায় আমরা অনেক দুঃখ প্রকাশ করি যে আমরা তো আসলে কি শোনাচ্ছি সেটার দিকে আমাদের কোন টার্গেট থাকে না, আমরা হার্ড রিয়েলিটি তুলে ধরি, আমাদের এন্টারটেইন করার কোন টার্গেট থাকে না। দ্য স্টোরি দ্যাট ক্যান বি আ লেসন ফর ইউ, যেটা শিক্ষা হতে পারে মানুষের জন্য, সেটাই আজকের এই জীবনের গল্প থেকে আমরা শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি। একটা মেয়ের প্রতি যেখানে ধর্মীয়ভাবে এত এত বেশি পরিমাণে শ্রদ্ধার জায়গা রাখা হয়েছে আমাদের ইসলাম ধর্মে, প্রত্যেকটা ধর্মে যেখানে মেয়েদেরকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, সেখানে একটা মেয়ে সমাজে কিভাবে বড় হচ্ছে, একটা সোসাইটিতে সে কত বড় ধরনের অবস্টাকল ফেস করে, একটা পরিবারে সে কিভাবে বড় হচ্ছে, এই মেয়েই তো একটা প্রতিভাবান মেয়ে হতে পারত, অফিসের খুব দামি একজন কর্মচারী হতে পারত, এই সমাজটাকে এগিয়ে নিতে পারত, আমরা কেউ না কেউ এখানে কন্ট্রিবিউট করতে পারতাম, কিন্তু আমরা পারিনি। ভালো উদাহরণ যে নাই সমাজে তা কিন্তু না, কিন্তু এরকম অসংখ্য সানিয়া আছে যাদের জীবন হয়তোবা আরো বেশি বেশি পরিমাণে কষ্টের, এদেরকে যেন আমরা অবহেলা না করি, এটুকুই শুধু বলতে চেয়েছি আজকের এই হ্যালো 8920-তে। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে যে বন্ধুটি এসেছিলেন তার জীবনের গল্প বলার জন্য, তাকে নিয়ে আমরা অসংখ্য অসংখ্য ফোন কল পেয়েছি, একটু শুনি কয়েকটা। আর একই সাথে আপনাদের হ্যালো 8920-তে আসার জন্য আপনাদের যে প্রাণের আকুতি, ভালোবাসা বা আবদার, সেগুলো আমরা টুকটাক শুনব আজকে, শুনে তারপরে আজকের অনুষ্ঠানটা শেষ করে দেব। এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলেন, যারা সানিয়াকে শুনেছেন, তাদের কাছে একটাই বিশেষ আবদার, এই একজন সানিয়া না, সমাজে অসংখ্য সানিয়া আছে। আমি নিজের চোখে দেখেছি রাত দুটো তিনটার সময় বাসায় ফিরতে গিয়ে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, অনেক সময় এদেরকে কোমরের বেল্ট খুলে নির্মমভাবে নিদারুণভাবে পেটায়, এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কি অসহনীয়। নিজের জীবনের স্মৃতি থেকেই বললাম, এদের প্রতি যেন আমরা কখনো এরকম অন্যায় আচরণ না করি, কারণ আপনি জানেন না এই যে মেয়েটির সাথে আপনি খারাপ আচরণ করছেন ও একজন মা হতে পারে, এই যে মেয়েটির সাথে আপনি খারাপ আচরণ করছেন ও কারো বোন হতে পারে, ও কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে পারে, কেউ কখনো ইচ্ছা করে এই পথে পা বাড়ায় না, সুতরাং আপনি যেন কখনোই তার প্রতি অমানুষের মতো আচরণ না করেন। এই রিকোয়েস্টটা রেখে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনারা সবাই অনেক ভালো থাকুন। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভরাত্রি।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলছিলাম। রতন ভাইয়ের গল্প শুনে আমার খুব ভালো লাগছে, ওনার সততা এবং আদর্শ। রতন ভাইকে সফল মানুষ হিসেবে আমার সালাম।
মোহাম্মদ কামরুল হাসান, রিটন খন্দকারের আঙ্কেলের গল্প আমাদের যুব সমাজে অনেক কিছু শিখতে পারবে। শ্রোতাদেরকে অনুরোধ করছি রিটন খন্দকারের গল্পকে অনুসরণ করে সেবাজন রিটন খন্দকারকে ফলো করে।
আমি কপিল বলছি, লটন ভাইয়ের গল্পটা শুনলাম, এত ভালো লাগলো যা বলার বাইরে, এর মধ্যে আমার জীবনের সবকিছু বদলে গেছে মনে হচ্ছে। খুব খারাপ ছিলাম আমি, লটন ভাইয়ের ওয়াইফের প্রতি আমি শ্রদ্ধা জানাই যে তিনি খুব ভালো মানুষ।
আমার নাম মোহাম্মদ শাহজান। লটন ভাইয়ের কম্পিউটারের জীবনের গল্প শুনে বা তার গল্প শুনে তার সাথে আমার অনেকটা মিল আছে।
আমি স্বপ্নীল খান বলছিলাম মহাখালী ডিওএইচএস থেকে। লটন ভাইয়ের জীবনের গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কচি ভাবির মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। লটন ভাই ও কচি ভাবির সৎ ইচ্ছা শক্তি মানসিকতা থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো, শুভকামনা রইল।
আমি মহিব বলতেছি নাজিরপুর থেকে। লটন ভাইয়ের গল্পটি শুনে আমার খুব ভালো লাগলো, আমি চাই লটন ভাইয়ের মতো একজন সফল ব্যবসায়ী হতে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম বৃষ্টি, আমি খুব ভালোবেসে বিয়ে করেছিলাম, যে আমার স্বামীকে তিনটা বিয়ে করেছে, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আর 3 মাস হয়ে, তাই আমি মানে আমার গল্পগুলো বলতে চাই।
আমার নাম হাতেশ্বরুল ইসলাম। অনেক ভালো ছেলে ছিলাম, এখন নষ্ট হয়ে গেছি শুধু একটি প্রেমের জন্য। আজ থেকে প্রেমটা করছি দুই বছর ধরে এখন নষ্ট আছি, বাড়ি ছাড়া হয়ে গেছি। যদি আপনার সুযোগ দিতেন তাহলে আমি আমার জীবন কাহিনীটা এবং কি গল্পটা আপনাদের কাছে বলতে পারবো।
আমার নাম হামিদা। খুব ছোটবেলায় বাবা মারা যায়, তারপর মানুষের বাড়িতে আসছিল, বড় হবার পরে আমার বিয়ে হয়, সেখানে আসে 1 লাখ টাকার বড় হয়েছে। বর্তমানে অসুস্থই থাকি, প্লিজ ভাই আমার একটা সুযোগ দিন।
আমার নাম শাহিদ। আমি একটি মেয়েকে ভালোবেসেছিলাম, আমি ওর জীবনের এবং আমার দুজনের জীবনের কাহিনীগুলো আপনাদের কাছে এসে বলতে চাই।
আমি মোহাম্মদ নাজমুল হাসান। আমি একটি মেয়েকে বিগত 5 বছর ভালোবাসছি, তারপর তাকে কোর্টে গিয়ে বিয়ে করি। এখন সে তার ফ্যামিলি চাপে পরে মিথ্যা কথা বলছে, ওনাকে আমাকে বিয়ে করেনি। আপনাদের হ্যালো 8920-তে এসে সত্যি কথাটি বলতে চাই যে আমি তাকে বিয়ে করেছি।
আমার নাম দিতা। প্রথমে আমি একজনকে আমার পছন্দ মতো বিয়ে করি, সে আমাকে ছেড়ে চলে যায়, পরে আমার বাবা মা দেখে শুনে জেগে যায়। সেও মাদক ব্যবসার সাথে জড়িত, যৌতুকের দায়ে অনেক নির্যাতন করে আমাকে, মেয়ে নিয়ে অন্যের বাসায় করে খাই। আমার জীবনের গল্প বলার জন্য হ্যালো হয়েছেন জিরোতে যেতে চাই, আমাকে সুযোগ করে দিন।
আমার নাম সাগর। আমি একজন প্রতিবন্ধ মানুষ, আমি একজন টেকনিশিয়ান ছিলাম, নিজের টেলিভিশন তৈরি করতে পারতাম, আমি একজন রাইটারও ছিলাম, আমি শিল্পী মমতাদের গান করেছি। প্রতিবন্ধী মানুষের যে কতটা কষ্ট, যদি দয়া করে আমাকে একটু বলেন তাহলে আমি আসব।
আমার নাম আবু সালাম সর্দার। পুরুষ নির্যাতনের ভিতরে আমি একজন, সে অভাগা পুরুষ নির্যাতনে আছি। এখন এখানে আমার স্ত্রী সেই ছোট বাচ্চা জন্ম হওয়ার 5 দিন পর আমাকে ডিভোর্স করছেন, খুবই কষ্ট লাগে। তা এখন এই জিনিসগুলি কেন ঘটলো, কি কারণে ঘটলো, আমি কেন এত নির্যাতন হলাম, সে বাস্তব জীবনের কাহিনীটা আমি আপনাদের কাছে বলতে চাই।
তারা বানো, আমার বাবা মা থাকতেও আমি আদর পাইনি, সবাই যে বাসাই এখন আমি তো সব রিক্সের মাঝে পড়ে গেছি, আর দিন যাচ্ছে আমি একটা করে সমস্যার মধ্যে পড়েই আছি। যার যারা যদি আমার সাথে যোগাযোগ করতেন তাহলে মনে হয় আমি বাঁচতে পারতাম।
আমার নাম মোহাম্মদ মিলার হোসেন। আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার বাবা একজন প্রতিবন্ধী, জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি প্রায় 10-12 বিঘা জমি বিক্রি করেছি, আমার 1 ছেলে 1 মেয়ে আছে, কষ্টে আছি। আমি আমার জীবনের সব কথা আমি হ্যালো 8920-তে বলতে চাই।
মানুষ যদি হয় মানুষ, ঈশ্বর আশায় বাঁচবে মানুষ, মানুষ যদি হয় মানুষ, ঈশ্বর আশায় বাঁচবে মানুষ, মানুষের
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.